শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর যে উদয় আছি আপনার সাথে এই মুহূর্তে বৃহস্পতিবার রাত, যে যেখান থেকে অনুষ্ঠানটি শুনছেন, রেডিওতে কিংবা দেখছেন আমাদের ফেসবুকে ইউটিউবে, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই এপিসোডে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং খুব শীঘ্রই আমরা পৌঁছে যাচ্ছি নাটোরে। নাটোর সেই বনলতা সেনের কথা মনে পড়ে। নাটোরের প্রতিটি নারী যারা এই মুহূর্তে শুনছেন, প্রত্যেকেই আমার কাছে এক একটা বনলতা সেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাই, জাগো এফএম 94.4 আছে তোমার আনন্দের দিনে, তোমার বিরহের দিনে, তোমার একাকিত্বের দিনে, তোমার পাশে সবসময়। আমি নাটোরের প্রত্যেকটা মানুষকে, যারা আমাকে এই মুহূর্তে শুনছ, তাদের সবাইকে বলতে চাই, আমার নাম উদয়, আমি তোমার বন্ধু হতে চাই, বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই জাগো এফএম 94.4 এর প্ল্যাটফর্মের মাধ্যমে। সো আমরা তোমাদের সাথে আছি, আমরা চেষ্টা করব নাটোরবাসীর কাছে অনেক চমৎকার চমৎকার রেডিও অনুষ্ঠান পৌঁছে দিতে। শুধু তোমাদের যেটা করতে হবে, আমাদেরকে জানান দিতে হবে কেমন রেডিও শো তোমরা শুনতে চাও। তোমাদের রেডিও জাগো এফএম 94.4। চট্টগ্রামে যে মানুষগুলো রয়েছেন তাদের প্রত্যেককে বলতে চাই হ্যালো অ্যান্ড হাই। তোমরা বিগত বছরগুলোতে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছ তাতে আমরা সত্যি বিমোহিত। এক কথায় চট্টগ্রামের পুরুষ নারী সব পেশার মানুষেরা যেভাবে জাগো এফএম 94.4কে সাপোর্ট দিয়েছেন তার জন্য আমরা অনেক 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 বেশি আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকার পাশের জায়গা কুমিল্লা, আমাদের কুমিল্লা এবং কুমিল্লার আশেপাশে যে সমস্ত জায়গাগুলোতে এফএম রেডিওটি শোনা যায় জাগো এফএম এর, সেখানকার বন্ধুদের যে ঝড়, যে উত্তাল ঝড় আমি বলবো, যে ভালোবাসা আমরা দেখেছি, এটা আমাদেরকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। এবং দিন শেষে আমার জন্মস্থান, আমার বসবাস ঢাকা, ঢাকার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই। সেই শুরু থেকে আজ অবধি এই মাইক্রোফোনের সামনে যতবার বসেছি ততবার তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো। সো জাগো এফএম 94.4 এর মাধ্যমে আজকে আমার সমস্ত বন্ধুদেরকে আরো একবার বলতে চাই ভালোবাসি। আজকের এই এপিসোডে আমরা কিছু ভয়ানক রকমের স্টোরি শুনব, যে ঘটনাগুলো হয়তো একটু অদ্ভুত, একটু ভুতুড়ে, কারণ অনুষ্ঠানের নামই হচ্ছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে নতুন করে কিছুই বলবার নাই, আমি শিওর তোমার শহরে তোমার গ্রামে এটা অ্যাভেলেবেল। তারপরে যারা এখনো ট্রাই করো নাই তাদেরকে বলতে পারি প্রাণ পটাটা ট্রাই করে দেখো, কারণ এটার মধ্যে তুমি এটা অনেক, মানে আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে। এর ক্রিসপিনেস এবং এর যে তোমার মানে বাইট দেওয়ার পরে যে ফিল, দুটোর মধ্যে একটা অন্য রকমের কম্বিনেশন আছে যেটা তোমাকে একটা টুইস্ট ফিল করাবে এবং আমার মনে হয় তোমার অনেক ভালো লাগবে, এবং সেই ভালো লাগাটা তোমার মাঝে এবং তোমার মাধ্যমে তোমার আশেপাশের মানুষের মাঝে পৌঁছে যাক, সেটাই আমরা চাই। সো এই মুহূর্তে ভূত স্টুডিও অনুষ্ঠানটা নিয়ে একটু বলতে চাই, ভৌতিক গল্প আমাদের প্রত্যেকের জীবনেই যে থাকবে তা তো নয়। কেউ কেউ এই গল্পগুলো নিজের জীবন থেকে নিয়ে আসে, কেউ আবার কালেক্ট করে নিয়ে আসে। অনেকের গল্প বলার মানে ইচ্ছে আছে, আবার অনেকের গল্প শোনার ইচ্ছে আছে, দুটো ব্যাপারই আমাদের ভালো লাগে। গল্প বলতে যারা চায় তাদেরকে আমরা সবসময় বলি মোর অ্যাক্টিভ লিসনার। হতে পারো তুমি একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধু, হতে পারো একজন পেশাজীবী নারী, হতে পারো একজন বিজনেসম্যান, হতে পারো একজন টিচার, যে কেউ, সরি, ছেলে মেয়ে পুরুষ নারী যে কেউ হতে পারো, যার কাছে মনে হয় যে হ্যাঁ, আই হ্যাভ সাম প্যারানর্মাল স্টোরিজ, যেগুলো আমি রেডিওতে এসে লাইভে বলতে চাই জাগো এফএম এর মতো প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের চার চারটি জায়গায়, ঢাকায়, কুমিল্লায়, চট্টগ্রামে এবং সদ্য নাটোরেও শোনায় তাদের অনুষ্ঠানগুলো, এত এত মানুষের কাছে কেন পৌঁছাবো না, কেন আমি আমার ভেতরে থাকা সেই গল্পটা তাদের কাছে জানাবো না। যদি তুমি চাও তাহলে মোবাইল ফোনের মেসেপশনে চলে যাও, গিয়ে ট্যাপ করে ফেলো RBS, space লিখো তোমার নাম, space তোমার লোকেশন, space তোমার প্রফেশন, লিখে পাঠাও আমাকে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি RBS, space নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশনটি লিখে পাঠিয়ে দাও 26969 এই নাম্বারটিতে। খুবই সিম্পল একটা বিষয়, রাইট? এবং যারা মনে করছো যে তোমার স্টোরিগুলো তুমি আমাদের রেডিওতে এসে বলবে, তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় বলি যে ঢাকায় আমাদের স্টেশনটা এটা মাথায় রাখতে হবে। সো তুমি যেখানেই থাকো না কেন, কুমিল্লাতে হতে পারো, চট্টগ্রামে হতে পারো, ইভেন নাটোরেও হতে পারো, তোমার যদি মনে হয় যে আমি স্টোরি বলার জন্য ঢাকায় যাবো, বিকজ রেডিওতে একবার স্টোরি বলার অভিজ্ঞতাটা আমি রাখতে চাই। লাইফে আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়, কিন্তু তার জন্য তো কিছুটা হলেও নিজেদেরকে আগাতে হয়। ধরো আমি সমুদ্র দেখতে চাই, আমি ঢাকায় বসে আছি, আমাকে ডেফিনেটলি কুমিল মানে কক্সবাজারে তো যেতে হবে না, আমি না গেলে সমুদ্রটা দেখবো কি করে? আর সমুদ্র যদি না দেখি তাহলে আমার এই যে বয়স সীমা, এই যে বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, এই প্রক্রিয়ায় কি দেখা হলো? সো রেডিও সেম থিংস, সারা জীবনে একবার আসো, অভিজ্ঞতা বলো, ভালো লাগলে আবার আসবে, সমস্যা কোথায়? বাট তোমার বয়স হয়ে গেল 30, কিন্তু এখন অবধি কখনো রেডিও স্টেশনের ভেতরটা কেমন তুমি জানো না, স্টুডিওতে বসলে মাইক্রোফোনের সামনে কথা বলতে কেমন লাগে তুমি জানো না, হয়তো তুমি বলতে পারো না জানলে কি হয়েছে, কিচ্ছুই হয় নাই। বাট অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকলে আর কোনো একটা রেডিও স্বেচ্ছায় সেটা তোমাকে দিতে চাইলে কেন নিবে না? তাই তোমার কাছে যদি স্টোরি থাকে অথবা তুমি যদি স্টোরি কালেক্ট করে সেটাও রেডিওতে বলতে চাও, মিনিমাম 3-4 ঘটনা যদি তোমার কালেকশনে থাকে, তাহলে এখনই মোবাইলটা হাতে নাও, ম্যাসেজে টাইপ করো RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাও উদয়কে 26969 নাম্বারটিতে। আমাদের টিম মেম্বার তোমার সাথে যোগাযোগ করবে উইদিন 2-3 days, অ্যান্ড তোমার সাথে ফোনে কথা বলে, তোমার স্টোরিগুলো শুনে সেটা প্রচারযোগ্য হলে ডেফিনেটলি তোমাকে ইনভাইট করবে এই হট সিটে, যেখানে লক্ষ লক্ষ শ্রোতারা অপেক্ষা করে প্রত্যেক সপ্তাহে। শুধু কি শ্রোতা, আমাদের প্রচুর ভিউয়ার্স আছে, বিকজ বাংলাদেশের প্রথম FM রেডিওর ইউটিউব চ্যানেল যেটি গোল্ডেন প্লে বাটন পেয়েছিল, আই থিঙ্ক যারা আমাদের পুরনো লিসেনার তোমরা অলরেডি জানো, বাট যারা জানো না তাদের জন্য বলতে চাই, যেহেতু এখন নাটোরবাসী শুনছো আমাকে, তোমাদের জন্য তোমরা আজকে এমন একটা রেডিও শুনছো যেটা বাংলাদেশের প্রথম FM রেডিও যেটি গোল্ডেন প্লে বাটন পেয়েছিল ইউটিউব চ্যানেলে। সো এরপরে হয়তো অনেকে পেয়েছে, বাট এটা স্টার্টিংটা করেছে জাগো FM, সো এটা আমাদের দেশের জন্য অনেক সম্মানের। তো সেই জায়গাটাতে আমরা এই চ্যানেলটাতেও কিন্তু অনুষ্ঠানটা লাইভ দেখাই, এবং প্রচুর প্রবাসী ভাই বোনেরা থাকেন পাশের দেশে, আমার ভারতের বন্ধুরা যারা বাংলা বোঝেন তারা থাকেন, সো ভালো লাগে আমাদের। তোমরাও চাইলে কমেন্ট করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, ইউটিউবে গিয়ে জাগো FM লিখে সার্চ করো, পেয়ে যাবা, একদম সহজ, YouTube/JagoFM আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখো। উই হ্যাভ এ ফেসবুক পেজ এবং সেখানেও কিন্তু লাইভ হচ্ছে অনুষ্ঠানটা, www.facebook.com/JagoFM। দিস ইজ আওয়ার চ্যানেল, দিস ইজ আওয়ার পেজ, সো আপনি চাইলে এই পেজে কানেক্ট হতে পারেন, আপনি লাইভে নিজে কমেন্ট করতে পারেন, বাট আননেসেসারি কমেন্ট করে না যেটা অন্যকে বিব্রত করে, বিকজ এটা এত বড় একটা পেজ, এটার সাথে অনেকগুলো অ্যাডমিন যুক্ত, খামাখা আপনাকে ব্যান করে দিবে, যেটা আপনার প্রোফাইলের জন্য বা আইডির জন্য ভালো হবে না, রাইট? একই সঙ্গে এই অনুষ্ঠানটা আমার একটা ব্যক্তিগত পেজ আছে, www.facebook.com/RJUDAY, সেই পেজেও লাইভ ব্রডকাস্ট হচ্ছে। সো আপনারা যারা এই পেজে আছেন তারা এই পেজটাতে লাইক দিতে পারেন, স্পেশালি নাটোরবাসীদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমায় চেনো না, আমি তোমাকে ইনভাইট করতে চাই, আরজে উদয়ের পেজ একটা সাবস্ক্রাইব করো, একটা ফ্রেন্ড ওইখানে যে ফলো বা লাইক বাটন যেটা তোমার সামনে আসে সেখানে ক্লিক মারো, আর তুমি আমার সাথে কানেক্টেড থাকো। আর নাটোরে তুমি জাগো FM কে কিভাবে দেখতে চাও সেটা ইনবক্সে আমাকে জানাও, বিকজ তুমি না জানালে আমি নতুন নতুন অনুষ্ঠানের প্ল্যান কেমনে করব আর তোমার কাছে সেই অনুষ্ঠানটা কিভাবে পৌঁছাবো। সো তোমার সাথে আমার কানেকশনের সবচেয়ে সহজ হয়ে হলো আমার ফেসবুক পেজ আরজে উদয়। সো এই পেজটা যারা পাবেন না তাদের জন্য বলি, ফেসবুকে আরজে উদয় লিখে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন আমাকে, বিকজ ইটস আ ভেরিফাইড পেজ, ব্লু টিক মার্ক দেওয়া আছে, সো এত প্যারা নাই খুঁজে পাওয়ার। সেম থিংস তুমি আমাকে ইনস্টাতে পেয়ে যাবা, তুমি আমাকে টিকটকে পেয়ে যাবা, জাস্ট আরজে উদয় অফিসিয়াল লিখে সার্চ মারো, যেখানেই পাবা কানেক্ট থাকো, তোমার সাথে আমার কানেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেম থিংস আমাদের জাগো FM এর জন্য, জাগো FM এর ফেসবুক পেজ, টিকটক, ইনস্টা সব মানে অ্যাকাউন্ট তোমার জন্য ওপেন। এত কিছু থাকার পরও যদি তোমার সাথে আমার সম্পর্কটা বিল্ড আপ না হয় তাহলে কেমনে কি হবে? চলো লম্বা একটা ইন্ট্রো দিয়ে নিলাম, যাতে মাঝপথে তোমাকে বারবার একই কথা বলতে না হয়। আমরা সমস্ত প্ল্যাটফর্মে রয়েছি, এখন এই এপিসোডের প্রথম যে গেস্ট আছে তার সাথে কানেক্ট হব, তার সাথে পরিচিত হব, তারপর একে একে প্রত্যেকের ঘটনাগুলো আমরা শুনবো। চলো পরিচিত হই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
কি নাম আপনার?
আমার নাম হচ্ছে মোল্লা আলমগীর হোসেন।
মোল্লা আলমগীর হোসেন, কোথা থেকে এসেছেন আপনি?
আমি আসছি গাজীপুর থেকে, বড় বাড়ি তারগাছ, এই জায়গার থেকে আসছি আমি, এই জায়গায় ছোট একটু বাড়ি করছি,
মাশাআল্লাহ,
এই জায়গার থেকে আসছি, কিন্তু আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমি গ্রামের বাড়ি আমার গোপালগঞ্জে।
কি করেন কি আপনি?
আমি মূলত আগে ব্যবসা করতাম, তারপর একটা প্রাইভেট ফার্মে জব করতাম।
আচ্ছা,
ওই প্রাইভেট ফার্মটা খুব বড় ছিল, ও জায়গা খুলনা, ও জায়গায় আমি জব করতাম। এরপরে আমি এই জায়গা বসবাসের জন্য না, এটা হলো ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষানের জন্য একটা বাসার দরকার। ঠিক আছে, একটু জায়গা কিনলাম, কিনে কোন রকম থাকি। এখন আমি কিছু করি না, আমি একটা চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত আছি।
চিকিৎসা শাস্ত্রের সাথে?
জি, এটা হচ্ছে রোহানি চিকিৎসা।
রোহানি চিকিৎসা?
রোহানি চিকিৎসা, এটা আল্লাহ কালাম দিয়া চিকিৎসাটা করা হয়। ইনশাল্লাহ যত বড় কঠিন রোগ হোক, যখন ডাক্তাররা বলবে যে আর কাজ হবে না, সে ক্যান্সার হতে পারে, যে কোনো রোগ হতে পারে, যদি তার আয়ু থাকে সে অবশ্যই বাঁচবে এবং সুস্থ হয়ে যাবে।
হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আমাদের আয়ু রাখেন সেটা তো অবশ্যই তিনি বাঁচবেন।
আমি এই প্ল্যাটফর্মের থেকে আমি বলতে চাই, আমার কাছে এই আগে আমি কেন আমি আসলাম বা কেন আমার ছোট মেয়ে, আমি একদিন রেডিও, আমার তো বাসায় কোনো মোবাইল আছে কিন্তু কোনো টিভি নাই, তা হঠাৎ করিয়া একদিন আমি FM রেডিও শুনতেই শুনতেই খবর শুনবো, এই জন্য বিরল এই ভূতের গল্প শুনলাম আমি। হ্যাঁ, শুনলাম, শুনে আমি তেমন একটা ই করলাম না যে কি বার কবে, এটা তেমন গুরুত্ব দিইনি। কিন্তু একদিন রাত্রে আমার এই মেয়েটা মানে মাদ্রাসায় পড়ে, সবার ছোট, ও একদিন বলতেছে আব্বা রাত 10টার সময় আমার মোবাইলটা দেন। তুমি রাত 10টার সময় মোবাইল নিয়ে কি করবা, আর আমার তো অন্য কিছু দেখা যায় না, শুধু একটু শোনা যায়, তা তুমি এটা নিয়ে কি করবা? কারণ আমি ভূতির গল্প শুনবো। আমি ভূতির গল্প শুনবা, তা তুমি আমার কাছে আসো, দুই মাই পুঁতি একসাথে শুনি।
সেখান থেকে শুরু?
হ্যাঁ, সেখান থেকে শুরু। আমার এই মেয়েটা প্রতি বৃহস্পতিবার রাত 10টায় এই ভূতের গল্প শোনে। তার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, অন্য কিছু শুনবে না, দেখবে না, কিছু নাই, এটা তার প্রিয় অনুষ্ঠান।
মাশাআল্লাহ, ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল, খুব খুশি হলাম। কি নাম ওর?
ওর নাম হচ্ছে তাকিয়া তাবাসুম সাবিয়া।
মাশাআল্লাহ, সাবিয়ার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম লিসেনারদের কথা শুনতে ভালো লাগে, যারা তার নিজের বাবাকেও আমাদের রেডিওর সাথে কানেক্ট করেছে। সেরকম প্রচুর গল্প আমাদের রেডিওতে আছে, নিশ্চয়ই সেই গল্পগুলো আপনাদেরকে শোনাবো। বাট এই মুহূর্তে আমরা জানাতে চাই, এই যে আমার যে আজকে বয়োজ্যেষ্ঠ বন্ধুকে দেখছেন, তিনি আজকে গাজীপুর থেকে ছুটে এসেছেন ঢাকার বাড্ডাতে এই রাত বিরাতে আপনাদেরকে স্টোরি শোনাতে, তো আপনারা কেন নয়? যদি আপনি চান আগামী পর্বে আসবেন, এখনই মোবাইল ফোনের মেসেজ শুনে চলে যান, গিয়ে টাইপ করুন না RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। শুনলেন তো যে আজকে যিনি রয়েছেন, উনার মেয়ে প্রথমে রেডিও শুনতে শুরু করেন এবং এই অনুষ্ঠানটা তার ভালো লাগে, সেখান থেকে তার বাবা শোনে এবং এখন তার বাবা মনে করছে যে আমার কাছে স্টোরি আছে, আমি কেন বলবো না, আমিও রেজিস্ট্রেশন করি। তিনি SMS করেছিলেন, আমাদের টিম মেম্বার তার সাথে যোগাযোগ করলেন, তিনি এলেন। তো এরকম কিন্তু বাবা, মেয়ে, মা, ছেলে তারাও আসতে পারেন, এসে আমাদের সাথে ঘটনা বলতে পারেন, বিকজ আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বন্ধুদেরকে খুঁজি। সো আমরা শুনব আমাদের একদম প্রথম থেকে আপনার জীবনের যে ভৌতিক গল্পগুলো রয়েছে, নন স্টপ আমরা শুনতে চাই, বলুন তাহলে।
আমি আমার প্রথম ঘটনাটা বলছি। আমরা যে যে সমস্যায় আছি সেই সমস্যাটাকেই সে বড় মনে করি। আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের একটা নিয়ামতকে অস্বীকার করার নেই। কিন্তু যার পায়ে ব্যথা সে মনে করে যে আমার পা ওই সর্বসর্বা, যার মাথায় ব্যথা সে মনে করে যে মাথায় ব্যথাই সর্বসর্বা। কিন্তু আসলে ব্যাপারটা, যার যে জায়গা ব্যথা সেটার মর্ম বোঝে। আমরা দুনিয়ায় আছি, আমাদের শত্রু আছে। এই ভূতি স্টুডিওতে আসার অর্থ একটা অদ্ভুত জায়গা, একটা অদ্ভুত প্ল্যাটফর্ম, যে জায়গায় আপনি এই কথাগুলো বলতে পারেন, অন্য কোথাও এইগুলো বলার কোনো সুযোগ নেই। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আমি বলতে আসছি, আল্লাহ আমাকে তৌফিক দান করুক। এই যে কালো জাদু বলে বা ক্ষতি করা, আমি এখন এর একটা ঘটনা বলতেছি যেটা আমার আত্মীয়র উপর দিয়েই গেছে। এর যে কি কষ্ট, বেদনাদায়ক কষ্ট আমি সাফার করছি, আর কেউ করেন এটা আমি চাই না। ঘটনাটা এইরকম, আমারই এক আত্মীয় আমার বোন লাগে, আমার থেকে 3 বছরের বড়, অতএব আপা বলি ডাকি। এই আপা খুব সুন্দর চেহারা, এলাকার ভিতর সবচাইতে ভালো চেহারা। বাবাও খানদানি, মিডিয়াম ফ্যামিলি, খুব হাই লেভেলের ফ্যামিলি তা না, মিডিয়াম ফ্যামিলি, এটা অর্থের দিক দিয়ে। আর মান সম্মানের দিক দিয়ে খুব হাই ফ্যামিলি। ইন্দা একটা ভাই দুটো বোন, বড় ভাইটিয়া বিকম পাস, বড় বোনটার বিয়ে হয়েছে এক সেনাবাহিনীতে চাকরি করেন ভদ্রলোক, তার সাথে এ হচ্ছে ছোট। কিন্তু এত সম্বন্ধ, এত ছেলে আসতেছে, মানে সকালে বিকেলে বিভিন্ন ছেলে আসতেছে দেখতে, এবং খুব উচ্চ দরের ছেলেগুলা, যারা এর চাইতেও ভালো জায়গা বিয়ে করতে পারে, কিন্তু মেয়েটা খুব সুন্দরী হওয়ার জন্য তারা আসে যে আমরা আনব। গার্জিয়ানরা আসে মেয়ে দেখে, কিন্তু এই মেয়ের পক্ষের থেকে তখন কোনো ডিসিশন নিতে পারতেছে না, কোনো ছেলেকে হা বলে না, মেয়ে দেখে তাদের বলে ভাই পরে জানাবো। এরকম কিছুদিন চলতেছে, কিন্তু কিছুদিন পরে ওই গ্রামেরই একটা ছেলে ব্যাংকার, সেও খানদানি ফ্যামিলির ছেলে, সমকক্ষ ফ্যামিলি, বিয়ে হওয়ার মতোই। তা ওই ছেলেটার প্রস্তাব আসলো, আসার পরে সেটাও কিন্তু বলল যে ভাই আমি পরে জানাবো, তা আমার একটু সময় দিন। কিন্তু এই জিনিসটাই কাল হয়ে দাঁড়ালো, এরা এই কালো জাদু করল। আমার বাড়ি বলছি গোপালগঞ্জ, আসলে বাগেরহাটের ভিতর চিতলমারি আমি একটা বাড়ি করছি। আমি আমার মাকে ওদের রাখছি, আমি খুলনায় প্রাইভেট একটা ফার্মে চাকরি করি, খুব ভালো একটা চাকরি করি আমি তখন। তা এই যে কালো জাদু করছে কি করে নেই এ তো আমরা বুঝতে পারি না, আর কোনো প্রস্তাবই আসে না, কোনো ছেলে আসে না, কোনো প্রস্তাব নেই। চলতেছে চলতেছে, আমার 3 বছরের বড়, এর ভিতর আমি আর আমার মা কত কষ্ট করতেছি সেটা ভাষায় ব্যক্ত করার মতো না। যে জায়গার নাম শুনি যে অমুক কবিরাজ আছে, সে অনেক কিছু পারে, রাতের অন্ধকারে যাইতে হয়। আমার ভালো করে খেয়াল আছে যে আসতে যাতে 12 মাইল এই জায়গাও আমি গেছি, আমার ওই আপারে নিয়ে গেছি, আমার মাকে নিয়ে গেছি। যা সময় তখন হেরিকেনের যুগ ছিল, হেরিকেন নিয়ে যেতাম, এটা মা বুঝত, অর্থাৎ হেরিকেনের আলো থাকলে ভূত দিন এগুলো ধারে আসতে পারে না, এটা মা বুঝত। কিন্তু আমি এটা 3 ব্যাটারি লাইট নিয়ে যেতাম, কারণ গ্রামে গেলে আমি ওই ভয়তে হাঁটতে পারতাম না, যার জন্য সাপের ভয়, অমুক ভয়, তমুক ভয়, ওই একটা 3 ব্যাটারি লাইট নিয়ে যেতাম। তা আমি আগে হাঁটি, মা আর আমার ওই আপাটা পিছনে হাঁটে, যাতে কোনো লোক না দেখে, লোক চক্ষুর অন্তরালে যাই। এই যে রাতের অন্ধকারে 8টা 9টার পরে তো রওনা দিতে হয়, এই যে 6 মাইল পথ হাঁটিয়ে গেলাম, সেই কবির দেখাইলাম, ফিরিয়ে ফিরিয়ে আসতে হবে রাতের ভিতর, 12 মাইল পথ হাঁটছি মাকে নিয়ে, এত কষ্ট করছি কিন্তু ভাই কোনো সুফল পাইনি। এই কবির 3 মাস সময় নেয়, ওই কবির 3 মাস সময় নেয়, সময় দিই, সময় দেওয়ার পরে ফিরে আমি 3 মাস পরে বাড়ি যাই, বাড়ি যাইয়ে দেখি যে কাজ হয়নি, ফিরে আবার অন্য জায়গায় যাই, যে জায়গায় যে খবর পাই চলে যাই। কিন্তু একদিন দেখেন কত বড় বিপদ, বিপদের উপর বিপদ। একদিন যাচ্ছি, আমাদের ও জায়গায় কিন্তু শিয়াল আছে, তা ওই শিয়ালে আক আছে না, আক, এই আক ভাঙ্গিয়া রস খায়। এখন আমি যে জায়গাতে যাব, পাশেই একটা শ্মশানঘাট, পাশেই শ্মশানঘাট, ডাঞ্জারে ক্ষেত, ক্ষেতে অনেক জমিতেই আখ লাগানো। ভাই ওই জায়গা যখন গেছি হঠাৎ একটা বাতাস আসিয়া হেলিকপ্টার নিভে গেছে, কিন্তু আমার হাতে তো একটা লাইট আছে। যা হোক, এত বাতাস হঠাৎ করিয়া যে আর কিন্তু ই মানে হারিকেন জ্বালাইতে পারতেছি না। ঠিক আছে, লাইট আছে দেখতেছি, এর ভিতর দেখি শিয়ালগুলা ওই আখের ক্ষেতের থেকে উঠে এসছে। শিয়ালে কিন্তু মানুষ কামড়ায় এবং কামড়াইতে কামড়াইতে মানুষ মারিয়ে ফেলে। ভাই যেদিকে লাইট ধরি না কেন, শিয়াল আরো কাছে আছে, আরো কাছে আসছে। সে কি ভয়ঙ্কর ব্যাপার, শিয়ালের ভয় তো পাই, কিন্তু এদিকে শ্মশানঘাট ওদিকে শিয়াল, কোন দিক যাব, কোন দিক যাব এখন? সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না, ডানি বামে কোনো দিক যাওয়ার উপায় নাই, মাঝখানে দাঁড়ায় আছে। কিন্তু এর ভিতর আমার মা, উনি সম্ভবত আইতাল কুসি পড়িয়ে পড়িয়া আমারও ফুঁদ দিচ্ছে আর ওই আমার আফাডারেও ফুঁদ দিচ্ছে। উনি বারবার ফুঁদ দিতে লাগলো আর বলল যে ভয় পাস না, তোকে কিচ্ছু করতে পারবে না, তোরা ভয় পাস না। কিন্তু মা যতই বলুক যে ভয় পাস না, কিন্তু ভয় তো আমি লাইট ধরি শিয়ালের চোখের উপর আর শিয়াল আমাকে আরো কামড়াইতে চলিয়েছে, ভয় পাবো না কি করিয়া। যাও কাল্লা আল্লাহ করতে করতে কিছু সময় পরে শিয়ালটা এক সাইড দিছে, এক সাইড দিলে পিছনের সাইড, আমি আসবে পূর্ব দিকে কিন্তু পিছনের দিকে আমারে জায়গা করে দিল। তো ওই পিছনের দিকে চলে গেলাম, যাইয়া রাস্তা ঘুরিয়া ওই কবিরাজের বাড়ি গিয়ে পৌঁছলাম। তার যে বললাম, কিন্তু এই কবিরাজটা আসলে অনেক কিছু জানে। সে বলল যে ভাই আপনি তো আজকে বিপদ ডেঙ্গায় আছেন, আপনি নিজেই মহাবিপদে পড়ে গেছিলেন। আচ্ছা, তা এখন ভাই আমি যে জন্য আইছি আপনি আমার কি উপকার করতে পারেন? তো উনি সব কিছু দেখে টিকিয়া উনি বলল যে ভাই আপনারা আমি কোনো উপকার করতে পারবো না। আমি তো আপনি কি কাজ করেন যে আপনি উপকার করতে পারবেন না, তাহলে এত বড় সাইনবোর্ড, এত নাম করা কবিরাজ, আপনি এত পথ হাঁটিয়ে আসলাম আপনার বাড়ি, তা আমি কি পাইলাম? তা বলল যে বাবা রে তুই তো বুঝবি না, তোমার বোনটাকে কালো জাদু করা হয়েছে, তোমার বোনটাকে কালো জাদু করা হয়েছে এমন ভাবে কষে যে দুটিয়া মাগুর মাছ, এই মাগুর মাছকে পড়িয়া তিন নদীর মোহানায় ছাড়িয়ে দেওয়া হয়েছে, এই মাছ দুটিয়া দুই নদীতে চলে গেছে। এই মাছ যদি কোনোদিন আর এক জায়গায় না আসে তাহলে এই মেয়েটার বিয়ে হবে না, আর যদি আসে তাহলে বিয়ে হবে। কথা শুনিয়া আমি আর মুখ দিয়ে আমার কোনো ভাষা বেরোল না। কবিরাজটা আমাকে সান্ত্বনা দিল যে বাবা যদি আল্লাহ চায় তা আমি যেটা দিলাম, হয়তো যদি মাছ দুটি এক জায়গায় চুলিয়ে এসে তাহলে বিয়ে হয়ে যাবে, তুই নিয়ে যা। তো গেলাম, নিয়ে চলে আসলাম, এত বড় বিপদ ডেঙ্গাইয়ে গেছি, আমি কি করবো, নিয়ে আসলাম। আসিয়া মানে বললাম যে মা আর কোনো যাবো না, আর পারি না, কুলোয় না। তা মা কলকে যে বাবা চেষ্টা তো করি দেখতে হয়, আচ্ছা ঠিক আছে। তা ভাই আমি কিন্তু ঢাকায় বিয়ে করি, আমার বোনেরা ঢাকায় থাকতো আগে, বাড়ি টাড়ি করছে, ওরাই কিন্তু ঢাকায় মেয়ে দেখে, দেখিয়া আমার বিয়ে দেয় ঢাকায়। আমি খুলনাতে ছিলাম, আমি খুলনা থাকতে ভালোবাসছিলাম, কিন্তু ওরা বলল না আমরা সবাই ঢাকায়, আপনার ঢাকায় আসতে হবে। আচ্ছা, এই ঢাকায় বিয়ে করলাম। বিয়ে করিয়া আমি যদি নিয়ে যাই সেদিন মধুমতি নদীতে এখন ব্রিজ হয়েছে, তখন ব্রিজ ছিল না, গাড়ি পারাপারের জন্য ছিল ফেরি, আর নৌকায় মানুষ পারাপার হতো। তা আমি চিন্তা করলাম যে আমি যে জায়গায় বাড়ি করছি ও জায়গায় গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না, রাস্তাঘাট ভালো ছিল না, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না, তাহলে এই জায়গার থেকে আমি ঢাকার গাড়িগুলো বিদায় দিয়ে দিই, ওরা চলে আসুক, মাইক্রো প্রাইভেট এগুলো আমি বিদায় দিয়ে দিই, এরা চলে যাক, কিন্তু আমরা উপর যাইয়া রিক্সা ভ্যানে করে বাড়ি যাব। এটি চিন্তা করে আমি এই গাড়িগুলো সব বিদায় করলাম। এখন আমরা যখন রিজার্ভ নৌকায় উঠছি, একটা লোক লাফ দিয়ে আমার নৌকায় উঠে গেছে। তা আমার একটা বোন খুব রাগি গেছে, এই মিয়া আপনি দেখেন না এটা রিজার্ভ নৌকা, আপনি নূতন বউ নিয়ে যাচ্ছে এটা দেখেন না, আপনি এই নৌকায় লাফাই উঠলেন, কিন্তু আমি টাকা দিয়ে লোকটা আমার ছি না। আমি বললাম যে চুপ কর। তা উনি কিন্তু তখন বলল যে ভাই রে, বোন ঘরে রাখিয়া বিয়ে করে নিয়ে আসলি, এটা কি ঠিক করলি? তা আমি বললাম যে ভাই নসিব, কিছু করার নেই, চেষ্টা আমার যদ ছিল আমি করছি, আমি আর পারিনি। তা আমার বোনরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারেনি, তারা বলল কিরকম, আমার ভাই আমাকে পাঁচটা বোন, আমার আব্বা একটা বোনকে বিয়ে দিয়ে মারা গেছে, আর চারটে বোনের বিয়েই আমার ভাই দিছে, দিয়ে আজকে সে বিয়ে করলো, এই 30 বছর বয়সে সে আমার ভাই বিয়ে করছে, আর আপনি কন যে বোন ঘরে বিয়ে করে নিয়ে আসলি, ঠিক করিস নি, এ কেন, আপনি লোক ভালো না, আপনি নৌকোতে নেমে যান। দেখবেন না ভাই আমার একটু উপায় নিয়ে চলো, আমার কাছে পয়সা করি নাই, আমি এই জন্য এই নৌকেই উঠছি। গেছি উপার, তা ও আর আমি কিন্তু নৌকার বাইরে দাঁড়ানছিলাম, তো ও বলতেছে যে দোস্ত আমি একজন ক্যান্ডিডেট, দেখ তো চিন্তা করি। তাহলে তুই চুপ কর, কালকে আমি মার সাথে আলাপ করি, আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, চলে গেছি বাড়ি যাইয়ে, ভাই বউ নূতন বউ নিয়ে গেছি, অনেকে আইছে, কিন্তু আমার ওয়াইফ কিন্তু পর্দা করে, বুঝছেন, মেয়েরা দেখতে পাচ্ছে, কিন্তু কোনো পুরুষ লোক আমার ঘরের ভিতরে ঢুকতেও পারেনি, দেখতেও পারেনি। এখন আমি রাত্রেবেলা আমার মাকে গোপনে বললাম যে মা এই ঘটনা, ছেলে কিন্তু অমুক, তো বয়সের তারতম্য কিন্তু হয়, কারণ ওই আমলে উনি বিয়ের প্রস্তাব দিতে পারেনি সাহস করিয়া, কারণ ওনার চাইতে ভালো ভালো প্রস্তাব দেয়া ছেলে ছিল, তাদের যখন কোনো কথা দেয়া হয়নি তখন উনি আর প্রস্তাবটা দেননি, কিন্তু আজ কিয়া উনি কিন্তু সাহস করে আমাকে বুঝিয়ে ফেলছে। আমি মাকে বলার সাথে সাথে মা বলল যে ঠিক আছে, কালকে আমি সবারই ইয়েতেছি, তুই ওনার সাথে যোগাযোগ রাখ, আমি রাখবানি, সে আসবে না, কালকে সকালেই আমার বাসা আসবে। তা পরের দিন সকালবেলায় সে আইছে, তখন মা দেখি কইছে কিরে তুই এত সকালে কোন জায়গায় দিয়েছিস, আমার বউ দেখতে হলে টাকা লাগবে, আগে টাকা দে, তাহলে তোর আমি দেখাবো না দেখাবো না। তা সে বলে যে খালা যত টাকা লাগে আমি টাকা দিব, কিন্তু আপনার বৌরি একটু দেখেন। তা মা বলে যত টাকাই দাও না কেন, আমার বৌরি দেখানো সম্ভব না, আমার বউ পর্দা করে। যাই হোক মার সাথে ই করলো, মা নাস্তা টাস্তা দিছে খাইছে। তা মা কিন্তু আমাদের অন্য অন্য আত্মীয় স্বজন, মামা খালা খালু ফুফু ফুফি ইত্যাদি জানাই দিছে, জানাই দিলে তারা বললো যে ঠিক আছে আমরা এর ভিতরে একটা আলোচনা করিয়া জিনিসটা সমাধানে যাইতে পারি কি দেখা যাক। তখনও কিন্তু এই মেয়ের বাবা জীবিত, এ কিন্তু বয়সে মানে পার্থক্য, এই যে কবিরাজের বাড়ি গেছিলাম আমি, এ প্রায় 14 বছর হয়ে গেছে, ভিতরে 14 বছর কাটিয়ে গেছে। কোন জায়গা মানে 90-83 জিনিসে ঘটতেছে, এর আগে প্রায় 13-14 বছর কাটিয়ে গেছে। এখন আমি করলাম কি, একটা বাইসাইকেল নিয়ে চলে গেলাম ওই কবিরাজের বাড়ি, তা কবিরাজে বললাম সে আমার দেখি আচেছে, আর 14 বছর বয়সে একটু বুড়ো হয়েছে কিন্তু আমার চিনতে পারছে। তা বললো যে বাবা তুমি আইসো? আমি হ্যাঁ। তা তুমি একটু বসো, মনে হয় তোমার ভাগ্য ভালো। আমি কিরম? কি আমি কালকে রাত্রেই দেখছি ওই মাছ দুডিয়া দুই নদীতে চলিয়ে গেছিল, ওই মাছ দুটি ঘুরি আইছে, এই মোহানাই এসে গেছে। এখন আল্লাহ দিলে বিয়েটা হতে পারে, এত বছর লাগিয়ে গেল, মেয়েটার জীবনে আর থাকলো কি? আমার তখন 30 বছর, অত ওই আপার বয়স তখন 33 বছর। আমি ভাই তবুও যদি হয়ে যায় আপনি একটু চেষ্টা করেন, আইছে তো মাস্টার তো ঘুরি আইছে এতদিন পরে, তো আপনি আর একটু চেষ্টা করেন। কয়েক আমার আর চেষ্টা করতে হবে না, আপনি এই পানিটি নিয়ে ওর আজকে দিয়ে গোসল করা দিবেন, আজকে গোসল করা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি আর কোনো চিন্তা করেন না। তো পানিটি নিয়ে এসে আমি মারে বললাম যে মা ওনারকে গোসল করা দিন, তো তা গোসল টোসল করাই দিছে। ওই নূতন বউ আমাকে বাড়ি গেছে, সেও তো আছে আমাদের বাড়িতে, প্রায় আমাদের বাড়িতে বেড়াইতে আসে আত্মীয়। তা গোসল করাই দিছে, যা হোক ভাই বিয়েটা হয়ে গেছে। এই যে কালো জাদু যারা করেন বা যাদের স্বার্থের কারণে যারা টাকা দিয়ে কাজটা করায়, এই কবিরাজ ভাইদের কাছে আমার অনুরোধ, ভাই আপনার টাকার লোভে এরকম মানুষের জ্বালাইয়েন না, এত কষ্ট দিয়েন না। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনি আপনারও মরতে হবে আমারও মরতে হবে, মরার পরে কৈফত কিন্তু দিতে হবে, কৈফতের মাপ নাই। আপনি যদি ভালো কাজ করে দেন আল্লাহই আপনাকে মাপ করবে, কিন্তু এই ধরনের কাজ যারা করেন, এই যে জীবন নষ্ট করে দেওয়ার মতো কাজ কয়টা টাকার জন্য, আমি আপনাদের কাছে মাপ চাই, আমি সর্বাত্মক্রমে আপনাদের কাছে মাপ চাই। আপনি বলতে পারেন আমি কিন্তু একজন রোহানি চিকিৎসক, এখন কিন্তু আমি তখন কিন্তু কখনো হিসেব করিনি যে জিনিসের চিকিৎসা আমি করতে পারব, কিন্তু আল্লাহ আমাকে দিছে, এখন আমি কিন্তু করতে পারি, আমি করিও, আমি করিও, আমার কাছে অনেক রুগী আছে, আমি করি। এই ক্ষতি করলি কেটে দেয়া, এই এই ধরনের ক্ষতি করলি, বিয়ে বন্ধ করে রাখলি কেটে দিতে পারি, তাই আমি দিচ্ছি, কিন্তু এটি আল্লাহ আমাকে দান করছে, অনেক দিন পরে দান করছে, আর এখন আমি দিতে পারি, আমি মানুষের উপকার করি, কিন্তু আমি তো কাউকে এরকম ক্ষতি করার মতো কিছু দেখি না। অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে জাগো এফএম যারা দেখেন বা শোনেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই শ্রোতা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, ভাই আপনারা কেউ এই কাজের ভিতরে জড়াইবেন না, এই যে কত বড় গুনার কাজ এটা ভাবা যায় না। আল্লাহ তালা চাইছে এক, আমি ঘুরে দিলেন এক, তা এর জন্য কিন্তু আপনাকে পশ্চাতে হবে। আর একটা কথা আমি বলি, যে আল্লাহ তালা যদি দেয় অনেক কিছু দিতে পারে, আল্লাহ কোরআনে সব কিছু দিয়ে রাখছে, কেউ বুঝতেছি কেউ বুঝতেছে না। আমি রোহানি চিকিৎসক, আমি আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা করি। আপনাদের যদি আমি এ জায়গা আমার মোবাইল নাম্বার দিয়ে যাব, যদি কারুর কোনো প্রয়োজন মনে করেন সে অবশ্যই এ জায়গা রিং দিয়া নাম্বারটা সংগ্রহ করি, আমার সাথে যোগাযোগ করেন। এটি আমার প্রথম ঘটনা বললাম, এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এই দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার দুটি ভাগ্নিয়া একই দিনে হারা যায়, এখন আমাকে জানায় না, আমার ভাই বোন যারা ঢাকায় আছে সবাই জানে, তো ওই ভাগ বড় বোনের আমার ছোট বোনটা, এই বড় বোনের যে দুটি ছেলে, এই দুটি ছেলেই হারা গেছে। এখন আমার অন্য অন্য ভাই বোনগুলো ঢাকায় খুব টেনশন ফিল করতেছে, আমারে বলে না, ওরা এদিক ওদিক ছায় দেবার গাবপলি, তারপর এই যে লঞ্চঘাট ট্রেন স্টেশন সব জায়গায় খুঁজছে, সবার কাজকর্ম ফেলাইয়া সবাই চলে যায়, আমার কেউ কিছু বলে না। তা আমি এবং আমার যে মেজ ভাইয়া তার কাছে যখন টেলিফোন আছে, সে উঠে যাইয়া বাড়িতে কথা বলে, আমার সামনে কথা বলে না। ইয়ে কি ব্যাপার আমি বুঝতে পারতেছি না, আবার আমি অত গভীরে চিন্তাও করি না। তা হঠাৎ করিয়া আমি মাগরিবের নামাজ পড়তে দেব, আমি ওই আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলাম, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসিয়া আসরের নামাজ পড়িয়া চলিয়েছি, কারণ আসরের নামাজের পরে ওদের কাস্টমার থাকে না। আমি তখন চলিয়েছি আমার ভাইয়ের কারখানায়, এ জায়গা তখন রাতটা 10টা পর্যন্ত লোক থাকে, কাস্টমার থাকে। তা ও বলে যে ভাই আপনি দিয়ে আসেন তাহলে আমার উপকার হয়, তা আপনি আসেন। আচ্ছা ওই নামাজ পড়তে যাব, তা আমার অভ্যাস হচ্ছে নামাজ পড়তে যাওয়ার আগে মোবাইলের টাইমটা দেখে ওই সময় আমি কিন্তু মোবাইল অফ করে দিই, মধ্যে দিয়ে বিচার মোবাইল বাজি উঠবে অফ করে দিই। তা হঠাৎ করিয়া টাইমটা দেখছি অফ করে দেবো, রিং এসেছে। তা রিং আসলে দেখি যে আমার বাড়ি থেকে আমার বোন রিং দিছে, কিন্তু কান দেই বলে না, কোন কথা বলতে পারতেছি না। তখন আমি বলতেছি যে আরে কি হয়েছে, আমার বল, আমার বল, আমি নামাজ পড়তে দেবো, বল না। বলে আমি যে মোবাইল কাছে কে আছে তার কাছে দিই। তা আমি তখন চিন্তা করছি যে মা তো কয়েকদিন আগে ঢাকাতে বাড়ি গেল, তা বাড়িয়ে কি মা অসুস্থে মারা গেল না কি হল, ও খালি কান্দছে। একটা হিন্দু মেয়ে ধরছে মোবাইলটা, ধরিয়ে বললো যে ধরা সাথে সাথে আমি বললো ভাই কে আমার মার অবস্থা কি, না দাদা আপনার মার কিছু হয়নি, আপনার ভাগ্নে দুজন ভাগ্নে হারা গেছে। আমি শুনিয়া তাৎক্ষণিক আমি বললাম যে কে কোনো ব্যাপার নাকি, হারা গেছে পা যাবে, দে ওর কাছে দে মোবাইল। কিন্তু আসলে আমি বলতেছি কি বলতেছি আমি নিজেই জানি না। তা আমি আমার বোনটাকে বললাম যে এই ওকে আমি দেখি আনতেছি, আমি দেখতেছি, আমি নামাজ পড়তে যাচ্ছি, কান্দাকাটি বন্ধ কর, আমি আসেনি নামাজ পড়ি আসেনি, আমি আনার ব্যবস্থা করতেছি। যাও আলহামদুলিল্লাহ আসলে মাগরিবের নামাজ পড়ি আইছি, আমি পথে বসে চিন্তা করি যে আমি তো ওকে সান্ত্বনা দিলাম কিন্তু আমি কি ব্যবস্থা করব, আমার কাছে তো কোনো ব্যবস্থা নাই, আমি কি করব এখন। তো হঠাৎ করিয়া আমার খেয়াল হলো আমাকে এক মৌলানা সাহেব এক লোক জিন চালান দিতে পারে এই নাম্বারটা দিছিল, নাম্বারটা দিলে আমি বললাম যে হুজুর ইয়ে তো আমার কোনো দরকার না, তা কেন না কোনোদিন লাগতেও পারে রেখে দাও। তা আমি ওনার কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখছিলাম, অতএব ওনাকে আমি সম্মান করি। তা 30 বছর বয়সে ওনার কাছ থেকে 32 বছর বয়সে কোরআন শরীফ পড়া শিখি ওনার কাছ থেকে, অতএব তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি। হঠাৎ করিয়া আমার মনে পড়ল এবং এই নাম্বারে আমি আগে রিং দিয়ে কথা বলছি, আমি ওই জিনের সাথেও মোবাইলে কথা বলছি, জিনটি আমাকে দোস্ত করে ডাকে। তা একদিন আমি বললাম যে দোস্ত তোমার তো আমি দেখলাম না, খালি বলো নাম বলো, ওনার নাম হচ্ছে মৌলানা শহীদুল্লাহ, উনি আমাদের এলাকায় যে বড় মাদ্রাসা ঘোড়ডাঙ্গা মাদ্রাসা ওই মাদ্রাসায়ও লেখাপড়া করছে। তা উনি সব বললো, আমার বাড়ির লোকেশন সব বললো। তা বলার পরে আমি বললাম কি যে তুমি আমার সাথে একদিন দেখা করো, তা বললো ঠিক আছে কালকে সকালে আসবো। তা পরের দিন সকালে উনি কিন্তু আইসেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে, তখন অ্যাট এ টাইমই 5-6টা কাস্টমার, এখন টাকা নেব না তাদের আমি কথা বলবো, আমি এদিকে ব্যস্ত, কিন্তু উনি এসে আমাকে সালাম দিচ্ছেন, মানুষের রূপ ধরে এসে সালাম দিচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু উনি অনেক সময় ওই কর্নারে দাঁড়াচ্ছিলেন, যে এরিয়াটা ওই এরিয়ার কর্নারে দাঁড়াচ্ছিলেন, থাকে উনি চলে গেছেন, আমার সাথে আর কথা হল না। পরে টেলিফোনে বললো যে আপনি তো কাস্টমার নিয়ে ব্যস্ত ছিলেন, আমি আর কত সময় থাকবো, আমি চলিয়েছি। আচ্ছা ঠিক আছে, ফিরে যদি আছেন আমার সাথে দেখা করবেন। এই পর্যন্তই কথা হয়েছে, মাঝে মাঝে টেলিফোনে কথা হয়। ওই দিন আমার হঠাৎ মনে পড়লো যে আরে দেখি আজকে কি করা যায়, আমি রিং দিলাম। রিং দিলে উনি তখন ওই কবিরাজের ধারে বসা ছিল, কবিরাজের নাম্বারেই তো রিং দিই, তা বসা ছিল, সে বলল কি কে বলল ঢাকার থেকে দোস্ত টেলিফোন করছে। আর উনি ধরেই কিন্তু আগে সালাম দেয়, ওনারকে আমি কখনো আগে সালাম দিতে পারিনি। যাই হোক, সালাম দিয়ে উত্তর দিলাম। সে কি দোস্ত কি মনে করিয়া? আমি বললাম মনে করিয়া আমার দুটি ভাগ্নি হারা গেছে, পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। তা বলল যে ঠিক আছে, আমি দেখতেছি আপনি যে ঘুমান, আপনি ঈশান নামাজ পড়িয়া একবার রিং দিন। তা আমি ওদের বললাম যে আমি তদবির দিছি, ঈশান নামাজ পড়িয়া ফিরে যোগাযোগ করব, রাতের ভিতরে আমি একটা ব্যবস্থা করতেছি, তোরা সবাই ঘুমা, টেনশন করিস না। কিন্তু ভাই বোন সবাই কিন্তু জিনিসটা পাই এটা শান্ত না পাইছে। কিন্তু আসলে কি হচ্ছে, উনি রাত ১২টা বাজে কোনো রেজাল্ট নেই। আমি কবিদের গেছে রিং দিলাম, সে বলল ভাই ওই যে বেরোয় গেছে এখনো সে ফেরেনি। আমি কই কি এখনো ফেরেনি, তার মানে কি? তা উনি আমি তখন কবিরাজকে বললাম যে আমার ফজরের নামাজ পড়তিবে, আমি ঘুমায় যাই। তা বলল কি যে ঠিক আছে আপনি ঘুমা যান, উনি আসলেই আপনার খবর দেওয়া হবে। উনি একটা সময় আমাকে খবর দিলেন, কি খবর দিলেন যে তাদের পাওয়া গেছে, তাদের এক জায়গায় আমি রাখিয়েছি জিম্মায়, আমি সকালে যেয়ে নিয়ে আসবো, কাল দুপুরের ভিতর ওদের আমি বাড়ি পৌঁছে দেব। তা কথাগুলো শুনলাম, শুনিয়া আমিও ঘুমিয়ে গেলাম, সবারই জানাই দিলাম, সবাই ঘুমোয়েছে। তা সকালবেলা ঘুমিতে উঠি আমি আমার বোনরে বললাম তুই যা চিতলমারি যাইয়া একটা দিটি কর, কারণ কোন এক জায়গা জিম্মায় রাখিয়েছে, অতএব সে জায়গা আনতে গেলে এই যে হারাই গেছে এর একটা ইনাপ দেখাইলে কেউ দিবে না বাচ্চা, অতএব তুই যে থানায় একটা দিটি কর। তা ও থানায় গেল, টিউনের সাথে আমার খুব পরিচয় ছিল তখন, আমাদের একটা সমবায় সমিতি ছিল, আমাদের সমিতি অনেক মানে বিস্তৃত ছিল, যার জন্য টিউনের সাহেব খুব ভালো করে আমার চিনত। তা উনি আমি ওনার টেলিফোন করলাম, উনি বলল যে আমি থানায় বলে দিচ্ছি, ও সিকেব নূতন আমি বলে দিচ্ছি আপনার বোন আখলি জিটি করে নেওয়া হবে, আমরা মাইকিং করতে শুনছি, তিন দিন চার দিন হয়ে গেছে। তো উনি আমার বোনটা গেছে, গেলে জিটি উনি থানায় টেলিফোন করছেন, জিটিও করে দিছে। তা ওই জিটি কোভিডে নিয়া বাসায় আছে, তা বাসায় আসিয়া ওর যে বাড়ি সীমানা মানে পাড়া দিয়া ও মানে একটা রিং দিছে যে ভাই আপনি কি কোনো খবর পাইছেন? আমি না, আমি তো নামাজ পড়িয়ে জোহরের নামাজ পড়িয়ে মধ্যে দিতে বেরোলাম, কোনো খবর পাইনি, দেখি আমি এনে রিং দিব। এর ভিতর বাড়ি থেকে একজনের রিং দিছে, কি হয়েছে ওকে পাওয়া গেছে। কোন জায়গায় পাওয়া গেছে? আমাদের দেশের লিজ বলে মাছের মাছ চাষ করে ওই পাড়ে পাওয়া গেছে, ওই লিজ আমার এক মামার ওই পাড়ে পাওয়া গেছে। যাই হোক, ধরিয়ে নিয়েছে বাড়ি। ওরা কিন্তু তাল মিলিয়ে কোনো কথা বলতে পারতেছে না, কারণ যারা নিছিল তারা নিশা খায় নিয়ে গেছিল, আবার এই জিনেও কিন্তু একটা তন্দ্রা দিয়ে নিয়েছে, ওরা কিন্তু আইছে দিনের সাথে সাথে। তা ওরা খালি এই কথাই বলল যে এরা মামার বন্ধু, এই দুটি দিন গেছিল, দিন তো ওরা বলে না, ওরা বলছে মামার বন্ধু, পরিচয় দিছিল, এরা আমাদের নিয়েছে। এরা গেল কই? কয়েকটি যে এই সোজা ওই কবর ঘোড়া চলে গেছে, ওই পর্যন্ত দেখছি তারপর দেই না। যাই হোক ভাই, এরপরে সবাই আমার কাছে টেলিফোন করতেছে, তাই বললাম যে ভাই এদের এইভাবে আনা হয়েছে, একটা ই দিয়ে আনা হয়েছে, তোমরা লাগান রয়েছে, ওদের যে নেশা জাতীয় কিছু খাওয়াইছে যারা নিছিল, অতএব আপনারা এ নিয়ে নাড়াচাড়া করেন না। তবে যাদের কাছে উনি জিম্মা রেখিয়েছিলেন পরের দিন সকালবেলা গেছে তারা দিবে না। কই কেন? আমি খুঁজে বের করছি, ওর সাথে আরো তিনটে ছেলে একটা মেয়ে, এদের ইন্ডিয়া পাস করে দিবে। তা এই যে ইন্ডিয়া পাস করার আগেই ধরা পড়ছে, এখন বললো দীপদিকার যে মেম্বার তারে বলল যে আমি রাত্রে খুঁজিয়ে নিয়ে আপনারে আমি জিম্মা দিয়ে ঢুয়ে গেলাম, আমি রাত্রে ঘুমাইছি মধ্যে দিই, এমনি আইসি আমার ভাগিয়ে গিয়ে নিয়ে যাবো, আপনি এমনি এরিয়ার থানায় জানাইছেন, থানাতে আসবে তারপর আমার দেবেন, কে এই চারজন পাঠান আপনি থানায়, আমি আমার দুজন নিয়ে গেলাম, আমি খুঁজি বলেছি আমি আবার থানা করতে যাবো নাকি, কইয়া একটু ইটি করে রাগারাগি করিয়া উনি কিন্তু ওই দুজন নিয়েছে। গ্রামের লোকে বলছে না সাতটা দুজন ছাড়ি দাও আর এই চারজন থানায় পাঠাও, তার গার্জেনরা আসে তারা ত্যাগে নিবে। যাই হোক ভাই, এই যে জিন আমাদের উপকারও করে ক্ষতিও করে, অতএব এই জিনের সাধনা অনেকে করেন, দয়া করেন না। এই আজ কি আমার যতটুকু উপকার হয়েছে এর থেকে মানুষের অনেক বেশি ক্ষতি হয়। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনাটা বলছি। এই ঘটনাটা আমার এক বন্ধু, তখন ছাত্র জীবনে আমরা তো গ্রামে লেখাপড়া করছি, আমাদের বন্ধুত্ব খুব কঠিন বন্ধুত্ব, কারণ এর ভিতরে কোনো ফাঁকা জোকা নাই। এখনকার বন্ধুত্ব নগদ আছে একটু পরে নেই, কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু সেরকম ছিল না। এই বন্ধুর একটা ভাই এম এ পাস, শুনে অবাক হয়ে যাবেন যে তৎকালীন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করলে কেমিস্ট্রিতে তা তো চাকরি কখনো বসে থাকে না। উনি একটা কলেজের প্রফেসর, চেহারা খুব সুন্দর, তা উনি কলেজের প্রফেসর করতেছেন, হঠাৎ করে একটা পরি ওনাকে গ্রাস করে ফেলে। এখন কি অবস্থা হয়ে গেল যে সে কারোর সাথে মিশতে পারে না, সে কলেজে যাইতে পারে না, ক্লাস করতে পারে না, ক্লাস করবে কি করিয়া? তাকে গিরো পোশাক, এই যে হিন্দু যারা সন্ন্যাসী হয়ে যায় তারা এক প্রকার পোশাক পরে, এই যে গিরো পোশাক এই পোশাক তার পরতে হয়, কারণ ওই পরির কথা ও চেহারা ভালো, ওর দিকে আর কারুর কোনো চোখ না যায়, অতএব এই পোশাকে থাকতে হবে। এবং তাকে এক ঘরের ভিতরে আটকে রয়েছে, কিন্তু সে আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে, কিন্তু লোকালয় ঘোরাফেরা করতে পারে না। আর দ্বিতীয়ত এম এ পাস একটা ছেলে তৎকালীন আমলে ওই পোশাক নিয়ে সে তো বাড়ি বেরোতেই পারে না, লজ্জার ব্যাপার, কিন্তু সে বাধ্য। ওই পরিটা ছয়টা ভাইয়ের একটা বোন, তার ভাইরে তার অনেক মাসেই, তারপরও এটিয়া ছাড়াইতে পারি। ইনরা কিন্তু যে জায়গায় গেছে কোনো কবিরাজ এর কিন্তু সমাধান দিতে পারেনি। তা যাই হোক, গল্পটা আমরা শুনছি, আগে শুনছি। হঠাৎ একদিন আমি খুলনা টুটপাড়া থাকি, আমি খুলনা চাকরি করতাম, টুটপাড়ায় থাকি। ওই বন্ধুর একটা বোন বিয়ে দেওয়া আছে খুলনা টুটপাড়া, নাম বলবো না, সম্মানীয় ব্যক্তি, নাম বলবো না। এখন ওই ভাগ্নি বোনের মেয়ে, সে আমাকে মামা বলে ডাকে, ওর মামা যদি আসে খুলনায় আমার এই জায়গায় আসে কথাবার্তা কয়, আর ওদের বাড়িও যাইতে হয়, আমি যে জায়গা থাকি এই রাস্তা দিই, একটু দূরেই, বেশি দূর না, মানে 5 মিনিটের পথ। তা হঠাৎ করে ও একদিন বলতেছে যে মামা, আমার ওই মামাটা আর মামি আজকে আসবে, এতদিন শুনছি ইটালিয়ানের দেখার দরকার, কৌতূহলী মন গেছি। আমার সাথে গেছে আমার এক বন্ধু, আমরা খুলনা থিয়েটারে নাটক করতাম একসাথে, নাম হচ্ছে, ডাক নামটাই বলি খোকন, ভালো নাম বলবো না। তা এখন এই খোকনও বলতেছে আমি যাব, মানে আমার সম্পর্ক হল বন্ধুর বোনের বাড়ি, ওই ছেলে মেয়েগুলো আমার মামা কয়, ও কয় কি আমি যাবো, আমি ঠিক আছে চল যাবো রাত্রে। রাত্রেবেলা রাত 4টার দিকে আমরা ঈশা নামাজ পড়িয়ে তারপর গেছি। ওই খোকন আর আমি ওদিন থিয়েটারে গেছিলাম, কিন্তু থিয়েটারতে ছুটি নিয়ে চলিয়েছি, 10টার আগে ছুটি ছিল না, কিন্তু আমরা দুজনে বলছি আমাকে জরুরি কাজ আছে আমরা চলে যাবো। যাই হোক, আমরা আসিয়া মহল্লায় আসিয়া নামাজ পড়ছি, নামাজ পড়িয়ে ওই বাড়ি গেছি, গেলি সারা বাড়ি লাইটগুলো অফ করে দিয়েছে, ওই পড়িয়ে যাচ্ছে, আসিয়া ওই রুমের ভিতরে বসে কথা বলতেছে দুজন, আমরা শুনতেছি দুজনে কথা বলতেছি, শুনতেছি সারা বাড়ি লাইট অফ, কিন্তু ঘরটা ছিল দোতলা, চারিদিকে বারান্দা, খুলনায় বাগড়াটে এই ধরনের ঘর আছে যে চারিদিকে বারান্দা, তা আমরা পশ্চিমদারের বারান্দায় বসা আর উনি উত্তর ধারে মানে মিশানো উত্তর সাইডে এই রুমের ভিতর দুজনের কথা বলতেছে। তাই খোকন আস্তে আস্তে ওই কি কয় ভালো বোঝা যাচ্ছে না, ও শোনার জন্য ধারে গেছে। যেই না গেছে ওই অন্ধকারের ভিতর এমন দাবড়ি দিতে যে ভয়তে ও মনে হয় কয়েক হাত এই দিক চলিয়েছে। আছে আমার শরীর উপর পড়লো, আমরা তো এই ধারে অনেকেই বসাছিলাম। যাই হোক ইয়ে হলো, পরে তাকে বলা হলো পরিচয়া ওনার সাথে কথা শেষ করিয়া বলল যে আপনারা এইগুলো করতেছেন কেন, দেখি না তো অন্ধকার দেখতে পারি না। তা বললাম যে আচ্ছা আপনি তোমার আত্মীয় লাগেন, তা আমি কি করে বিশ্বাস করব যে আপনি অমুক, তা কি হলে বিশ্বাস করবেন, আমি আপনি যদি মিষ্টি খাওয়াতে পারেন তাহলে বিশ্বাস করব। তা উনি একটা মিষ্টির দোকানে হাড়িতি করিয়া মাটির হাড়ি এই হাড়িতি করে দুটি হাড়ি বলিয়া মিষ্টি নিয়েছে। তা আমি বললাম যে আমিও বা শুনছি যে পরিতি দিনে গোবর খাওয়া দেয়, তা আমি তাড়াতাড়ি বললাম যে আচ্ছা আপনি যদি পারেন তাহলে কোন দোকান থেকে মিষ্টি দিয়ে আনছেন। তা উনি খুলনা শহরের মাঝখানে একটা দোকান নাম করা দোকান সেই দোকানের কথা বলল, আচ্ছা জানিয়ে রাখলাম। ফিরে বললাম যে আপনি যদি সুন্দরী বনের একটা গাছের ডালা নিয়ে দেখাইতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি সঠিক। তা উনি কিন্তু ওই একটা গাছের ডালা নিয়ে ভাঙিয়ে ফেলাই দিয়া চলে গেল। আচ্ছা আমরা লাইট জ্বালাই দেখলাম যে সুন্দরী গাছের ডালা কোনো সমস্যা নাই, আর হাড়ির মুখ মানে কাগজ দিয়ে বাঁধা ছিল খুলে দেখি না মিষ্টি গোবর না। যাই হোক সবাই মিষ্টি টিষ্টি খেলাম, এই হলো আমার তৃতীয় ঘটনা। ভাই এটি হচ্ছে আমার শেষ ঘটনা, চতুর্থ ঘটনা এই ঘটনাটা বলিয়ে আমি শেষ করব। ভাই এই রমজান মাসে আমার দুটা ছেলে হাফেজ, তা আমার একটা ছেলে একটা মসজিদে ইমামতি করে মাদ্রাসা পড়ে। তা এক ভদ্রলোক হয়তো কোথা থেকে জানছে যে আমি চিকিৎসা করি, এটা জানিয়ে আমার ছেলেকে যে বলছে যে আপনি দেখেন তো এরকম কোন লোক পান কিনা, আমি তো ভাই খুব ক্ষতিগ্রস্ত, এরকম কোন লোক পান কিনা আমার একটু বলেন তো। আমার ছেলে বলছে যে ঠিক আছে আমি যদি পাই আপনার বলবো, কিন্তু ও বাসায় এসে বলছে যাব্বা এই লোকটা কোটি কোটি টাকার ব্যবসা করছে সব মাছ, শেষ পর্যন্ত মিরপুরে একটা বাড়ি ছিল ছয়তলা তাও বেশি লাগছে, এখন যে টাকাটা ওনার কাছে আছে তা নিয়েও কারুর কাছে গেলে যাকে টাকা দেয় এক টাকা ফেরত নেই, যা দেয় বেমূল্য হজম। আর একটা হলো উনি কোনো ব্যবসায়ী কর্তৃপক্ষ ছিল না। তাই আমি বললাম যে ও আমাকে বলল যে আপনি কি এটি কিছু করতে পারবেন, তা আমি বললাম যে ওনাকে আমার কাছে আসতে বল, বলল যে আমি যে মসজিদে ইমামতি করি ওই মসজিদে উনি কমিটির একজন, আমি ঠিক আছে আসতে বল। তাই সে আসে উনি ঘটনাটা একটা বলতেছে আমারে, সব শুনলাম। শোনার পরে উনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, সাথে ছিল ওনার বোন জামাই, এই বোন জামাই টাকাগুলো মাঝে মাঝে নিয়ে গেছে। এই বোন জামাই মা অর্থাৎ বোনের শাশুড়ি সে জিন চালান দিতে পারে, জিন তার কাছে আছে, এই সুবাদে এই টাকাগুলো সে সব আত্মসাত করে ফেলছে, কোটি কোটি টাকা আত্মসাত করছে। শেষকালে মিরপুরের বাড়িটা বিক্রি করিয়া কয়টা টাকা নিয়ে উনি যখন আসছেন এটাও কিন্তু কোটি কোটি টাকা, এ নিয়ে আসছেন এই জায়গা আর সে একটু বাড়ি করছে কোন রকম করছে, এখনো কমপ্লিট করতে পারেনি, এই জায়গার থেকেও ওই জিনের মাধ্যমে সে মানে কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে দেয় না, কারোর সাথে কোনো সম্পর্কই নেই, উনি কথা বলতে গেলে কেউ শোনে না, তো এক ঘর হয়ে গেছে লোকটা। তা উনি আমার কাছে বলল কানল অনেক কিছু বলল, তা শুনলাম, শুনি আমি বললাম যে ভাই আমি কিন্তু জীবনে এত টাকা কাউরি বলিনি। আমি বললাম ওকে দেখেন এই কাজটা করতে গেলেই আমাকে 10,000 টাকা দিচ্ছি, যাই হোক আমার ছেলে আপনাকে খবর দিয়ে আনছে আপনি 7,500 টাকা যদি দেন তাহলে আপনার কাজটা আমি হাত দেবো, আর নাহলে হাত দেবো না, কিন্তু ভাই আপনাদের সবাইকে আমি বলি, আপনারা এত লিছেনার 94.4 এর কোটি কোটি ঢুক আপনারা, কিন্তু আমি কিন্তু ভাই জিন ছাড়াইতে পারি না। দয়া করিয়া এই ধরনের কোন রোগী আমার কাছে দিবেন না, রোগের বেলায় আল্লাহ রহমত। কিন্তু আমি ওনাকে শুনিয়ে বললাম, কেন বললাম আমি নিজেও জানি না, আমাকে 7,500 দিলে আমি কাজে হাত দেবো না দিব না, আমি পুরো বুঝিয়ে লাগছি। কিন্তু আমার একটা সাহস যে আমি দিলে বন্ধ হয় আর নতুন করে কেউ ক্ষতি করতে পারে না, কিন্তু ওই জিনটি আমি কিন্তু তাড়াইতে পারব, একবারে তাড়াইতে পারি না, এটি আমি শিখিনি, আমি জানি না, আমি করি না। তো ওনাকে আমি ওই দিন নগদে, উনি বলল যে আমি তো এখন টাকা নিয়েছি নেই, তা আমি কালকে দিন পরশু দিন আসি, আমি আসেন। তা আমি তখন দুঃখিত, আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি যখন বাসা পর্যন্ত আছেন, আপনার আমি একটু পানি ভরে দিচ্ছি আর একটু ঝাড়িয়ে দিই। তা আমি ঝাড়িয়ে দিচ্ছি আর পানি ভরে দিচ্ছি, উনি নিয়ে বাসায় গেলেন। বাসায় গেলে মাথা খুব ভার, খুব ভার। এ মতো অবস্থায় বোন জামাই টেলিফোন করে, মা ওই সাহেব টেলিফোন করে, তারা জানলো কি রে, তারা জানলো কি রে, এই দিনে খবর দিয়ে দিচ্ছে যে উনি অন্য এক জায়গায় গেছিল, সে জায়গা দিয়ে পানি ফোড়ে আনছে ইত্যাদি ইত্যাদি। পরে তারা টেলিফোন করিয়ে বলতেছে, ওই মা ওই টেলিফোন করে বলে তুমি এরকম কোন জায়গায় গেছিলা, যারা কোনো সম্পর্কই রাখেনি আজকে তারা টেলিফোন করে। তা বলছে হ্যাঁ গেছিলাম, যাইনি, আমার মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব সে একটু পানি ফুড়ে দিয়ে দাঁড়িয়েছে, একটু মিথ্যে কথা বলছে। তা বলল যে না তুমি এদিকে যে না, কারণ উনি জিন ছড়াইতে পারে না, ওই লোকটারও বিপদে ফেলায় না, তুমিও বিপদে পড়ে না, তুমি পারবা না এডিও কি করতে, তার সাথে তুমি আমার কাছে আসো, ওনারা কিন্তু মিরপুরেই থাকে। তা বলল যে আমার কাছে আসো, আমি দেখতেছি। তা ওই যে পানি ফুড়ে দিচ্ছে, ঝাড়িয়ে দিছি, একদিনের ভিতরে কিন্তু লোকটার চেহারা পরিবর্তন হয়ে গেছে, একদিনেই। তার আপন বলতে ছেলে মেয়ে আর বউ ছিল, আর কোন লোক আত্মীয় তার আপন বলতে ছিল না। তা ওয়াইফে সকালবেলায় বলছে, এ তোমার চেহারা তো পাঠিয়ে গেছে। তা বলছে যে আমি ওনার কাছে যাব। তা সে আমার সবকিছু বলল। তা বললি, আমি বললাম যে ভাই আমি তো দিন ছাড়াইতে পারি না, তা উনি যদি আপোষে, তবে টক্কর দিলে যে টক্কর লাগে এটা এটা বোঝা গেছে, অনেক আমি টক্কর দিছি আস্তে সরিয়ে গেছে, কিন্তু আমি কেন সাথে গোলগোল করতে রাজি না, কারণ আমি পুরো স্বয়ং সম্পূর্ণ না। তো আপনি ওনার কাছে যান, যাই আপনি এই জিনিসটা নেন, নিলে যদি আপনি ভালো হয়ে যান তো তার দরকার নেই। পরে আমার কথা শুনে উনি ওই দেখ গেছেন, মা ওই ধারে গেলে মা ওই তাকে পরের রাত্রেই দিচ্ছে জিনিসটা দিলে। এখন পরে আমি রমজানের ভিতরেই খবর পাইলাম, বিশ রোজার আগে আমি এটিকে বলছিলাম, এর আগেই খবরটা পাইলাম যে না উনি এখন ঠিক আছে, আল্লাহর রহমত হয়েছে। মানে এই কোটি কোটি টাকা মারিয়ে খাওয়ার জন্য, আর খাওয়ার পরেও দেখেন কত বড় জঘন্য কাজ করি, যদি জিন আপনার হাতে দেয় আপনি মাতবাড়ি করতে পারবেন, কিন্তু এই মাতবাড়ি কিন্তু চিরস্থায়ী না, বুঝছেন। আপনারও বাপ আছে, বাপেরও বাপ ছিল, ঠিক আছে, আমি না পারি আরো বেটার পারে, তারা কিন্তু এটা ঠিকই সাইজ করতে পারে। তা ভাই আমি এই পর্যন্তই শেষ করছি, আসসালামু আলাইকুম। যত শ্রোতা আছেন সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকেন, 94.4 এর কলা কৌশলী এবং আপনি উদয় ভাই, আপনাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।
অনেক অনেক ধন্যবাদ মোল্লা আলমগীর চাচা, খুব ভালো লাগলো আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শুনতে। এত দূর থেকে এসেছেন এবং আমাদেরকে এন্টারটেইন করেছেন এবং অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরেছেন, আপনার জন্য শুভকামনা রইল, খুব ভালো থাকবেন। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে, বেশ ভালো লাগছিল তার সাথে অভিজ্ঞতাগুলো তার কাছ থেকে শুনতে এবং তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট কথাও কিন্তু আমাদেরকে জানান দিয়েছেন, ধন্যবাদ। এবং আপনাদের যে কমেন্টগুলো আমি একটু দেখে নিতে চাই, অনেকেই রয়েছেন যারা কমেন্ট করেন আমাদেরকে, যেমনটা মারুফ রয়েছে, আমার খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। শাহাদাত বলেছেন ভূত স্টুডিও তার পছন্দের অনুষ্ঠান, থ্যাংক ইউ। মিনাল লিখেছে আমি আসতে চাই ভূত স্টুডিওতে, তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশনটা টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। RBSটা অবশ্যই শুরুতে লিখবেন, RBS, ঠিক আছে, স্পেস নিজের নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন মানে কোথায় থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন মানে কি করেন, এই চারটা জিনিস লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমাদের নাম্বার এস এম এসটা আসলে আমাদের টিম মেম্বাররা দেখবেন ওই নাম্বারটা দেখে দুই তিন দিনের মধ্যে আপনি যে নাম্বার থেকে এস এম এস পাঠাবেন সেখানে যোগাযোগ করবে। তারপর আপনার কাছে ফোনের স্টোরিগুলো শুনবে, যেগুলো কোনগুলো বলতে চাচ্ছেন, স্টোরিগুলো শোনার পরে যদি মনে হয় যে এগুলো প্রচারযোগ্য, ওয়াই নট, আপনি আসবেন নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। সো নাটোর থেকে আমাদেরকে এস এম এস করেছে বন্ধুটির নাম হচ্ছে ফাল্গুনি, তিনি বলছে আমার খুব ভালো লাগে আমাদের নাটোরে এরকম একটা রেডিও আছে, আগে জানা ছিল না, খুব বেশি দিন তো হলো না জানা হলো, রাইট, আমরা চলে এলাম আপনাদের এখানে, এখন থেকে আপনি ছড়িয়ে দিবেন আমাদেরকে, আপনি জানান দিবেন আপনার মাধ্যমে, আপনার আশেপাশে মানুষরা জানবে FM রেডিওতে কিন্তু এখন জাগো FM আছে, আপনার মোবাইলেই আছে, আপনার রেডিওতেই আছে, চলতি পথে গাড়িতে কিংবা একলা সময়ে যখন ভাল লাগে না কিছুতেই, মন খারাপ লাগে, তখন আপনি টিউন করবেন 94.4, দেখবেন আমরা আপনাকে এন্টারটেইন করার জন্য, আপনার পছন্দের গান প্লে করার জন্য, আপনার মনের কথাটা এস এম এস বলবার জন্য ওয়েট করছি। নাটোরবাসীকে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, ঢাকাতে আমরা একটা শো করি বুঝছেন, যেখানে ভালোবাসার মানুষের কথা আরেক ভালোবাসার মানুষকে জানিয়ে দিই, চাইলে নাটোরবাসীরও এটা স্টার্ট করতে পারেন। ধরেন আপনি নাটোরের প্রিন্স, আপনি চাচ্ছেন নাটোরের বনলতা সেনকে আপনার ভালোবাসার কথা বলতে, এস এম এস করে দেন, আমার আর জে বলে দিবে, সাত সকালে একদম ঘুম থেকে উঠে জাস্ট যেটা করবেন আপনি একটা টেক্সট করে দিবেন, হাই বনলতা আমি তোমায় ভালোবাসি, দেখো আজকে এত এত মানুষকে সাক্ষী রেখে রেডিওতে বলে দিয়েছি, দেখেন বনলতা সেন কতটা মানে কত কত পরিমাণে আপনার প্রতি তার যে ভালোবাসা বলেন, আপনার প্রতি তার আকর্ষণ আরো বৃদ্ধি পাবে, কারণ আপনি এত এত মানুষকে সাক্ষী রেখে, তাও আবার কি জাগো FM এর মতো একটা ব্র্যান্ড রেডিওকে সাক্ষী রেখে আপনি কাজটা করছেন, সেটা করতে হবে না, রাতে বেলা ঘুম আসতেছে না, প্রিয় মানুষের কথা খুব মনে পড়তেছে, নিজের দেখবেন সব ছটফট লাগে তখন যখন কারোর সাথে কোনো কিছু শেয়ার করা যায় না, আপনি জাস্ট করেন কেটে এস এম এস করেন আমাকে, জে FM স্পেস নাম দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেন, দেখেন ভাল লাগবে, নাটোরবাসীদের সুখে দুঃখে একাকিত্বে জাগো FM 94.4 ডেফিনেটলি আছে। চলেন একটা ব্রেক নেই, ব্রেকের পর ফিরছি, তখন আপনার সাথে আরো গল্প আছে, আরো অনেক ভয়ানক গল্প রেডি হচ্ছে, সো শুনবো ভূত স্টুডিওর ওই বিরতির ওপাশে, থাকুন জাগো FM 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, spicy and crispy tahole to eta chips bro, texture ta ektu different eta tahole biscuit, no bro eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro,
bashai kora alu shape spicy seasoning it twist hello gran pokota
guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, spicy and crispy tahole to eta chips bro, texture ta ektu different eta tahole biscuit, no bro eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro,
bashai kora alu shape spicy seasoning it twist hello gran pokota
guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
আমরা আবারও ফিরে এলাম জাগো FM 94.4 এ, আমি আরজি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা এইটার একটা মজার ব্যাপার হলো এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস বলে মনে হয় মাঝে মধ্যে, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা বোধ হয় বিস্কিট, চিপস না বিস্কিট, একটা কনফিউশন ক্রিয়েট হয় আর এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। সো আপনারা যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা ট্রাই করেন নাই ডেফিনেটলি কালকে ট্রাই করে দেখবেন, হোপফুলি ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগে এটা। আর ভূত স্টুডিওর আজকের এই এপিসোডে আমরা কিন্তু কথা দিয়েছিলাম আজকে বেশ কিছু স্টোরি আমরা আপনাদেরকে শোনাবো, সো এখন আমার সাথে আরেকজন গেস্ট রয়েছে, আমরা এখন তার সাথে পরিচিত হই, তারপর তার কাছ থেকে নন স্টপ ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
একটু জোরে কথা বলতে হবে, কি নাম আপনার?
জি হ্যালো, আমার নাম মোহাম্মদ ফরহাদ আল হাবিব।
ফরহাদ, পড়াত কি করেন আপনি?
মাদ্রাসায় পড়াশোনা করতেছি।
মাশাআল্লাহ, কোন মাদ্রাসা?
আমি বাড্ডা মিফতাহুল উলুম মাদ্রাসায়।
এক্সিলেন্ট। তো কেন মনে হলো যে আমাদের এই অনুষ্ঠানে আসবেন, কি কারণে আসলেন, ইচ্ছে হলো?
আমার এখানে আসার মূলত দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমরা যেই এখানে যে ভূত বা জিন সমাজের যে কথাগুলি হয় এটার থেকে অনেকে এন্টারটেইনমেন্ট পাবে একটা ব্যাপার, আর একটা আমাদের সতর্কতার কিছু বিষয় আছে, সেগুলো আমরা জানতে পারলে আমাদের যে সমস্যাগুলি হয় সেই সমস্যার থেকে আমরা বাঁচতে পারব।
মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমার মাদ্রাসার ভাই সে এসেছে এবং সে কিন্তু তার জীবনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন, এবং এগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে উনার মনে হচ্ছে যে আপনাদের অনেকেই অনেকে বিপদ থেকে রক্ষা পাবেন। তো এই ব্যাপারগুলো উনারা আজকে খুব খোলাসাভাবে কথাগুলো বলবে। আমি বলতে চাই, যারা আজকের এপিসোডটা শুনছো, ফরহাদের স্টোরিগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে অনেকে যারা একটু ভয় পাওয়া রাতে ঘুমানোর সময় বা বিভিন্ন সিচুয়েশনে তারা একটু উপকৃত হবে আমার ধারণা। একটু মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। ফরহাদ একদম শুরু থেকে তোমার স্টোরিগুলো শুনতে চাই, একদম নন স্টপ শুনবো, মাঝখানে কেউ কোনো কথা বলবে না, তুমি আজকে ঘটনাগুলো বলবে, শুনি।
ধন্যবাদ ভাইয়া। এখন আমি আমার প্রথম ঘটনা শুরু করছি। আমার প্রথম ঘটনাটা হলো আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। এটা 2021 সাল, অর্থাৎ সেই সময়কার করোনার একটা সিজন চলতেছিল, এটা আমরা সকলেই জানি। তো যারা এই ব্যাপারটা জানে যে 2021 সালে করোনার ভিতরে রমজান মাসে আমফানের একটা ঝড় হয়েছিল। তো মূলত এই ঝড়ের দিনেই শেষ রাত্রে একটা বিস্ময়কর একটা ঘটনা ঘটে, যেটা আমাদের জানা প্রত্যেকের জন্যই জরুরি, সচেতনতামূলক হোক অথবা এন্টারটেইনমেন্টের জন্য হোক, যেটার জন্য হোক আমাদের জানাটা একটু জরুরি। আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। রমজানের সময় চলতেছিল, এই সময় 27 রোজার দিন ছিল ওটা। তো ওই দিন রাত্রে খুব আকারে ঝড় হয়, যেটাকে আমফানের ঝড় বলা হয়েছিল আর কি, তখন নামকরণ করা হয়েছিল। তো ওই সময়টাতে আমি এবং আমার কিছু লোকজন আমরা মসজিদে এতেকাফ করেছিলাম। তো সেই সময় আমাদের সেহরি আনা এবং নিয়াসা এটার দায়িত্ব পালন করতেছিল আমার ছোট ভাই আনিস। তো আনিস সেই সময় মাদ্রাসাতে পড়াশোনা করে, ওর আমাদের খাবার আনা নেওয়ার পাশাপাশি মাদ্রাসার হুজুরের খাবারও আনা নেওয়া করত। তো ওই দিন ঝড় হওয়ার কারণে খানিকটা উঠতে দেরি হয়ে যায় আনিসের। তো সেই সময়টা ও যেটা করে যে ওর উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু ওর কাছে মনে হয়েছে যে আমার অন্যদের যে খাবারটা পৌঁছে দেয় এটা আমার জন্য আগে জরুরি, উনি যে এই জন্য না খেয়ে আমাদের খাবারটা আর হুজুরের খাবারটা নিয়ে আসার জন্য বের হয়েছে একা একাই। তো ওই সময়টাতে কারেন্ট ছিল না আমাদের গ্রামে। কারেন্ট না থাকার কারণে ও হাতে ছোট্ট একটা ফোন ছিল, ওই ফোনের টর্চ অন করে সে বের হয়েছিল। তো বের হওয়ার পর আমাদের খাবার হুজুরের খাবারটা নিয়ে, ওই সময় সেহরির সময়টাও কম ছিল আর আমরা ওই দিন সেহরি অবশ্য করতেও পারছিলাম না। যাই হোক, কেন করতে পারছিলাম না এটা ঘটনার মধ্যেই জানা যাবে। তো ও 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আগে খাবার নিয়ে বের হয়েছে। বের হলে আগে মাদ্রাসা, অর্থাৎ ও আগে হুজুরকে খাবার দিবে, তারপরে যে মসজিদ ছিল তারপরে আমাদেরকে খাবার দিবে। তো মাদ্রাসায় যে যখন মাদ্রাসার ভিতরে ঢোকে, তখন ঢোকার পর একটা গা ছমছমে একটা পরিবেশ ওই সময় বিরাজ করতেছিল। তো ওই সময়ও মাদ্রাসাতে ঢুকে অন্যরকম একটা অনুভূতি হয় আর কি, যে মাদ্রাসা একটু গরম গরম ভাব, এরকম একটা কিছু মনে হচ্ছিল। তো ঢুকে আবার ওই সময় ঝড় হওয়ার কারণে মাদ্রাসার উপরের যে টিন ছিল বা মাদ্রাসার যে রান্নাঘরটা ছিল সব এলোমেলো হয়ে আছে, এক কথায় সব ভাঙচুর হয়ে এইখানে ওইখানে পড়ে ছিঁড়ে ছুটি আছে। আর ওই সময় তো কারেন্টও ছিল না, তবে হালকা জ্যোৎস্না ছিল, ওই সময় জ্যোৎস্নার আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আর কি। তো ওই সময় হুজুরের যে বাসা ছিল, মাদ্রাসার হুজুরের যে বাসা, ওই বাসার দরজার ওইখানে যখন দাঁড়াইছে, হুজুরের বাসার এখানে নক করতেছে, গেটে যে নক করে ওই গেটে দুইবার আওয়াজ করছে। তা আওয়াজ করার পরে হুজুর ভিতর থেকে কোনো রেসপন্স করে নাই। ওইখানে 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করে যে হুজুর হয়তো ওয়াশরুমে অথবা নামাজেও থাকতে পারে। তো সেই হিসেবে 1 থেকে 1.5 মিনিট ও অপেক্ষা করার জন্য এখানে দাঁড়ায়। তো যখন দাঁড়াইছিল তখন ওর পিছন সাইডে মনে হচ্ছিল যে কেউ একজন আছে। পিছন সাইড বলতে পিছন সাইডে বাথরুম ছিল মাদ্রাসার। তো যখন ও এরকমটা মনে হয়েছে তখন ও বাথরুমের দিকে আরে চোখে আরকে তাকাইছে। তাকাইতে তাকাইতে ও লক্ষ্য করে যে বাথরুমের সামনেই কোনো একটা সাদা পরিহিত কোন একটা অবয়ব এখানে দাঁড়িয়ে আছে, আর সে বারবার বাথরুমের দরজাটা খুলতেছে আর লাগাচ্ছে। এমতো অবস্থায় ও আনিসের দিকে তাকায় আছে, অর্থাৎ আমার ছোট ভাইয়ের দিকেও তাকায় আছে। এরকম ওর মনে হয়েছে আর কি। তো ওইদিকে ঘোরে, ঘোরার সাথে সাথেই ওই বাবা একটা বাথরুমের ভিতরে চলে যায়। তো তখন তো ওর ভয়টা আর একটু বেড়ে যায় আর কি, যে আমি এটা কি দেখলাম। পুরো মাদ্রাসায় তো রমজান মাস থাকার কারণে কোনো ছাত্র নাই, হুজুর শুধু একাই ছিল তারাবির নামাজ পড়ানোর জন্য, আর ও এখানে একা। তো এই অবস্থায় মাদ্রাসাতে তো কারোর আসার কথা না, আবার মাদ্রাসাটাও গ্রামের একদম এক প্রান্তে আছে, যেখানে আশেপাশের কোনো বাড়ির থেকে কেউ যে বাথরুমে আসবে এরকমও কোনো পরিবেশ নাই, বা আগে ওরকম কোনো ঘটনা ঘটে নাই। তো এই জিনিসটা ভয় পেয়ে ও আবার দরজায় বারবার জোরে করে একটা করানার আর কি। তো তখনও হুজুর আসে না। তো ওর তখন আবার মনে হয় যে ওই বাথরুম থেকে কেউ, মানে বাথরুমের দরজা কেউ খুললে একটা যে শব্দ হয়, এরকম একটা শব্দ হচ্ছে যেন বাথরুম থেকে, বাথরুমে একটু কিছুক্ষণ আগে যে ঢুকছিল সে এখান থেকে বের হয়েছে, বের হয়ে ওর দিকে আসতেছে, এরকমটা অনুভব করে। আর পায়ের যে শব্দটা, এরকম শব্দ মানে শোনা যাচ্ছে, ও মনে হচ্ছে যেন আমার পাশে ওইখান থেকে কেউ আসতেছে আমার দিকে লক্ষ্য করে। তো ওই অবস্থায় ভয় পেয়ে ও জোরে করে আর কি, ওইটা টিনের একটা দরজা ছিল, জোরে করে ই করে হুজুরের বাসার মধ্যে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে যে দেখে যে পুরো ওর যে অপর সাইডের যেই আর এক যে সাইড আর কি টিনের যে বেড়াটা দিয়া ছিল ওই সাইডটা একদম পুরো পড়ে আছে, যে সাইডটাকে টিন দিয়ে যে ঘেরাটা ছিল ওই পুরো সাইডটা ওইদিকে পড়ে আছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে ও যখন হুজুরের বাসায় ঢুকতেছিল তখন পুরো সাইডটাই ঘেরা ছিল, আর যদি এরকম একটা বড় একটা সাইড যদি টিন যদি পড়ে থাকে তাহলে তো ওই দিক দিয়েই তো সহজে ঢুকতে পারত। কিন্তু ও দরজায় আসার আগেও ওই টিনটা এভাবে পড়ে ছিল না, যেমনটা ভিতরে এসে দেখতেছে যে একটা বাড়ি যদি আমরা যদি ঘিরি তো চার সাইডে আমরা বাড়িটা আর কি রাউন্ড করে আর কি প্রাচীর মতো করে দিই, তো এক সাইডটা এরকম খোলা, ভিতরে সব অবাক হয়ে গেছে। পরে যখন হুজুরের রুমের যে দরজাটা মেন যে দরজাটা এখানে নক করলে হুজুর ভিতর থেকে বাহিরে আসছে। আসার পরে হুজুরে দেখে যে আনিস খানিকটা খুব হতভম্ব হয়ে আছে, ভয় পেয়ে আছে। হুজুর জিজ্ঞাসা করছে যে কি অবস্থা, তুমি এরকম ভয় পেয়ে আছে কেন? পরে বলতেছে হুজুর আমার এই ঘটছে আর কি। পরে হুজুরও তাকায় দেখে যে হুজুরের ওই সাইডের পুরো যে সাইডটা ঘেরা দেওয়া ছিল ওই সাইডের টিনটা পড়ে আছে। হুজুর বলল আজব ব্যাপার, পাঁচ মিনিট আগেও তো এটা ঠিক ছিল, তো পাঁচ মিনিটের মধ্যে এরকম কোনো ঝড় বা এরকম কোনো শব্দ কোনো কিছুই হয় নাই, তারপরেও টিনটা কিভাবে বা ওই ঘেরাটা কিভাবে এইভাবে পড়ে যেতে পারে? আমরা যদি সিম্পলি যদি হাঁটি তো হাঁটারও একটা শব্দ আছে, যদিও সেটা আসতে তো একটা সাইড খুলে পড়ে যাবে বা ভেঙে পড়ে যাবে, এটা শব্দ হবে না, এটা তো কখনো হতে পারে না। তো যাই হোক, হুজুরও বুঝতে পারে যে এখানে ওর সাথে অস্বাভাবিক কোনো কিছু ঘটছে। তো সেই সময় সেরের আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি ছিল, তো হুজুরও খাবার দাবার খাইতে পারে না, আবার আমাদেরকেও খাবার পৌঁছাইতে পারে না। তো আনিস ওই অবস্থায় ও হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তোমার এখন কোথাও যাওয়া যেতে হবে না, তুমি আমার এইখানেই থাকো, ফজরের নামাজের পর আমি ব্যাপারটা নিয়ে দেখব। তো ফজরের নামাজ যখন হয়, হওয়ার পরে আনিস ওই সময় বেশ খানিকটা ভয় পেয়েও মানে কথা বন্ধ হয়ে যায় না, এরকম একটা অবস্থা হয়েছিল ওর আর কি। তো হুজুর ওকে বলতেছিল মানে আমাদের এখান থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা বা যে জিনিসটা আমাদের নোটিস করা দরকার, তো হুজুর বলতেছিল যে আমরা এই যে বিভিন্ন সময় একা একা বের হই, একটু সাহসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করি, তবে এরকম একটা লম্বা একটা জার্নিতে বা ফাঁকা একটা সাইডে কখনো একা একা যাওয়া উচিত না। তো হুজুর বলতেছিল আনিসকে যেটা বলতেছিল যে একা একা এরকম আসাটা উচিত হয়নি, হয়তো বা কাউকে নিয়ে আসা ভালো ছিল। তো এটাই হচ্ছে আমার প্রথম ঘটনা। আর আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে এই ঢাকার ভিতরে একটা জায়গা, আমি সতর্কতা বজায় রাখার ক্ষেত্রে জায়গাটার নাম বলছি না, তবে ঢাকার বেশ যানজট এলাকার চারতলা একটা বিল্ডিং এর ঘটনা। ওই বিল্ডিংটা চারতলা বিশিষ্ট, বিল্ডিং এর পাশে চারতলা পুরো ছুঁই ছুঁই, এক কথা চারতলার সমপরিমাণ একটা কদম গাছ ছিল পাশেই ওই বিল্ডিংটার পাশেই। তো চারতলাতে যারা ভাড়া থাকতো তারা আমার রিলেটিভ, আমার কাজিন, তো তারা ওই ফ্ল্যাটে থাকতো, তো তাদের থেকে আমার এই ঘটনাটা কালেক্ট করা। ওই বাসাতে বেশ ছোটখাটো ঘটনা ঘটে, তবে এটা আমরা কেউ কখনো মাথায় নিয়ে নেই বা এটা বলার প্রয়োজনও মনে করতেছি না, যতটুকু আর কি আমাদের সাথে বিশেষভাবে ঘটছে ততটুকু এখানে উল্লেখ করছি। ওই বাসার যেই সাইডটাই কদম গাছ আছে, কদম ফুল গাছ, গাছটা যেই সাইডে আছে ওই সাইডেই বাসার ব্যালকনি, দুইটা দুই রুমের সাথে দুইটা ব্যালকনি আছে। তো প্রায়শই ওইখানে সন্ধ্যার পরে আমরা সবাই এখানে বসি, চা খাই, করি গল্প গুজব করি। তো ঘটনাটা হলো যে ওইখানে ওই বাসায় একদিন আমার মামা ওইখানে ছিল, তো ওইখান থেকে আর কি ঘটনাটা শুরু। উনি একা একাই বাসায় ছিল, সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে, উনি একা একাই ছিল ওইখানে। তো উনি যখন রুমের মধ্যে যখন শুয়েছিল, রুমের মধ্যে শুয়ে থাকা অবস্থায় ওনার বেশ রাত জাগছে, একা একা ছিল, তো উনি কম্পিউটারে কাজ করতেছিল, করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছে, আড়াইটা তিনটা এরকম বাজে। তো ওই সময় তার কেমন জানি মনে হয়েছে যে আমি কম্পিউটারটা অফ করে আমি এখন শুতে যাব, এরকম প্রস্তুতিমূলক সবকিছু অফ করে উনি বেলকনির সামনে এসে দাঁড়ায় আছে আর কি। তো যখন দাঁড়াইছে তো ওই বেলকনির থেকে বেশ খানিকটা দূরে আর একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর দিকে ওনার চোখ পড়ছে, ওই বিল্ডিং এর ছাদে। ওই বিল্ডিংটাও পাঁচতলা বিশিষ্ট ছিল, তো ওই বিল্ডিংটার ছাদের দিকে নজর পড়ছে। দেখে যে ওই বিল্ডিংটার ছাদের উপরে খুব আলো জ্বলতেছে, মানে একটা মানুষের যে অবয়ব হয় এরকম এক সাইজে ওইখানে আলো জ্বলতেছে আর কি। মনে হচ্ছে যে ওইখানে মানুষের মতো কোনো ছায়া ওইখানে দাঁড়ায় আছে বা ওইখানে দেখা যাচ্ছে। তো ওইটা দেখার পরে মনে হয়েছে যে ছাদে রাত্রেবেলা কোনো মানুষ থাকতেই পারে, অসুবিধার কোনো কিছু নেই, থাকে। তো তাকাই থাকতে থাকতেই 30-35 সেকেন্ডের উনি ওইভাবে ওইদিকে তাকাই ছিল। তো যখন তাকাইছিল তখন দেখে যে ওই জিনিসটা উড়ে, মানে ওইখান থেকে ওড়া শুরু করছে আর কি, পাখির মতো ওড়া শুরু করছে, বেশ বড় সড়ো। পাখি তো ছোট হয়, ওইটা অনেক বড় ছিল, উড়ে উড়ে এইদিকেই আসতেছে, মামার যেখানে দাঁড়াইছিল ওইদিকেই উড়ে উড়ে আসতেছে। আসলে ওইখান থেকে আসতে আসতে ব্যস্ত ওই কদম গাছের উপরে এসে বসে, কদম গাছটা বেলকনির থেকে একটু সামনে, ওইখানে এসে ফট করে এরকম নামলো। নামার পর ওইখান থেকে বেশ এমন জোর একটা বাতাস হয়েছে যে ওইখানে যে বেলকনিতে আমার মামা দাঁড়াইছিল ওই বাতাসের যে জোরটা, ওই জোরে আমার মামা ওই বেলকনির উপরে আর কি পড়ে গেছে আর কি, ব্যথাও পেয়েছিল। তো ওইখান থেকে ভয় পেয়ে ওই শোয়া অবস্থায় রুমের ভিতরে ঢুকে পড়ে আর কি, বেলকনি যে দরজা ছিল দরজা দিয়ে ঢোকার পর উনি বেশ হতভম্ব হয়ে যায় যে এটা কি হলো। তো ওই বাসার এইটা একটা ঘটনা, এরকম একটা বিস্ময়কর ঘটনা এইটা একটা। ওই বাসাতেই আর একদিন এরকম একটা বিস্ময়কর ঘটনা ঘটছে, সেটা হলো যে বাসাতে কেউ ছিল না, আমার ওই মামারই বড় ভাই ছিল বাসাতে, আর যার সাথে এই ঘটনাটা ঘটছিল সে হচ্ছে ওই বাসার নিচ থেকে আর কি কলিং বেল দিছে। কলিং বেল দিয়ে আমরা উপরের দিকে যেমন বেলকনির দিকে আমরা তাকাই থাকি চাবি নেওয়ার জন্য, এরকম একটা অপেক্ষায় থাকি। তো ওই সময় বেলকনির দিকে মামা তাকায় আছে, তো দেখে যে বেলকনিতে কে একজন সাদা একটা থ্রি পিস উড়না মাথায় দিয়ে ওই বেলকনির একটা ইয়ে ছিল দোলনা মতো ছিল এখানে বসে আছে, নিচের দিকে সে মামার দিকে তাকায়ও আছে। তো মামা মনে করছে হয়তো কোনো আত্মীয় স্বজন বা যে কোনো একটা গেস্ট আসতেই পারে, এভাবে বসে আছে। তো যেহেতু পরিচয় নয় তো তার কাছে চাবি চায় না। পরে ওই বাসার একজন যখন ঢুকে তার সাথে মামা ঢুকে আর কি, ঢোকার পরে যখন ওই ফ্ল্যাটে যখন যায়, ফ্ল্যাটে যখন কলিং বেল দেয় তখন মামা আর কি লক্ষ্য করে যে, মানে রুম থেকে যখন বের হয়ে দরজা খোলে মামার বড় ভাই, তখন বলতেছে ভাই কি আসছে বাসায়। পরে বলতেছে বাসায় তো কেউ নাই, বাসায় তো আমি একাই ঘুমাইছিলাম। পরে বলতেছে যে কেন, আমি একটু আগে যে কলিং বেল দিছি তুমি টের পাও নাই, বড় ভাইকে বলতেছে আর কি। বলতেছে কই না তো, কলিং বেল দিলে তো শব্দ হবে, আমার তো ঘুম ভেঙে যেত। ও এই ঘটনাটা প্রায় ওই রাত 10-11টার সময় এটা ঘটছিল আর কি, ব্যালকনিতে তখন আলো ছিল। তারপরে বলতেছে কই না আমার বাসায় তো কেউ নাই, পরে স্পষ্ট আমার মামা বড় মামাকে বলতেছে যে আমি কলিং বেল দিলাম আর ব্যালকনির দিকে যখন তাকালাম তখন ব্যালকনিতে দেখলাম যে সাদা থ্রি পিস পরে মাথায় ওড়না দিয়ে খুব ভালো মতো বসে আমার দিকে তাকায়ও আছে, একটু হাসিও দিল, তাহলে ওটা কে ছিল? পরে বলতেছে না না কেউ কেউ তো নাই বাসাতে। তো আসলে বাস্তবিকভাবে বাসাতে কেউই ছিল না, কিন্তু ওইখানে কে ছিল আর কি, কিছু তো একটা দেখছি ওইখানে। তো ওই বাসাতে প্রায় সবাই এরকম ছোটখাটো ঘটনা ঘটছিল। তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। আমার তৃতীয় ঘটনা হলো এটা যশোরের একটা গ্রামের ঘটনা, যশোরের আমার এক বন্ধুর থেকে এই ঘটনাটা আমি কালেক্ট করছি। ওদের গ্রামে বেশ বড় সড় একটা জঙ্গল ছিল, ওটাকে মিহিগুনির বাগান বলে আর কি। মিহিগুনি গাছ লাগানো ছিল অনেক, তো ওটা মাটির ভিতরে হওয়ার কারণে এখানে বেশ একটু ভয়ঙ্কর পরিস্থিতির মতো দেখা যেত। সন্ধ্যার পর থেকে ওই দিক ওর আশেপাশে কেউ থাকতো না, মাঠের যদি কোনো কাজ যদি থেকেও থাকতো তো সবাই আগে আগে শেষ করে চলে আসত। তো আমরা গ্রামদেশে দেখি যে ধানের চাষ হয়, তো একজন ওরকম অনেকদিন যাবৎ ভুঁইতে পানি না দেওয়ার কারণে, ভুঁইতে পানি দিবে আর কি, আমাদের ধানের জমিতে আর কি পানি দিবে একজন, তো তাকে রাত জেগে এখানে দিতে হবে। ওই মেশিন এর সমস্যা থাকার কারণে তাকে থেকে এখানে পানিটা দিতে হবে। তো উনি সাহস করে এখানে থাকে, যদিও বা এখানে এরকম এর আগে ভূতের কোনো ঘটনা ঘটেও নাই, উনি এটার প্রথম সাক্ষী আর কি। ওইখানের যে ভূতের কোনো ব্যাপার আছে উনি এটার প্রথম সাক্ষী। তো উনি বেশ যেই মোটর ছিল মোটরে পানি ছেড়ে দিছে, ভুঁইতে পানি যাচ্ছে, অনেক পুরো জমিতেই পানি দিবে। তো সেই হিসেবে ওনার 2-3 ঘন্টা সময় লাগবে, উনি 10টার থেকে শুরু করে, তো সে অনুযায়ী 11টা, 12টা বা 1টাও বেজে যেতে পারে। এরকম একটা টার্গেট নিয়ে উনি মাঠেই ওই মেহগুনি বাগানের নিচে এরকম শুয়ে আছে, গামছা পেতে শুয়ে আছে। কিছুক্ষণ পর পর যে দেখতেছে যে পানি ঠিকঠাক মতো চলতেছে কিনা, এরকম দেখে এসে আবার শুয়ে পড়তেছে। তো রাত যখন একটু বেশ গভীর হয়, 12টা, 12:30 যখন বাজে, তো উনি খেয়াল করে যে বাগানের মাঝখান থেকে, বাগানটা বেশ বড়, বাগানের মাঝখান থেকে গল্পের আওয়াজ আসতেছে। মনে হচ্ছে যে 5-7 জন মিলে গল্প করতেছে আর কি বসে বসে। তো উনি ওটা খানিকটা নেড়ে নেড়ে ঘুমাই পড়ছিল, উনি গাছাড়া দিয়ে উঠে পড়ে যে এখানে হয়তো বা কেউ আছে, যদি কেউ থাকে তাহলে তো ভালোই, আমার টাইমিংটা ভালো যাবে আর কি, অন্য কারোর সাথে গল্প করে আমি সময়টা পাস করতে পারবো। তো সেই সে বনি ঘুম থেকে উঠে বসে, তো যে জঙ্গলের ভিতরে তাকায় দেখলো যে জঙ্গলটা পুরোই অন্ধকার, কোনো মানুষ থাকলে বা বেশ কয়েকজন থাকলে দেখলে তো বোঝা যায় নড়াচড়া বা ওইখানের কোনো আলো এরকম কোনো কিছুই নাই। আর যখন উনি তাকাইছে তখন আবার একদম কথাবার্তা সব অফ, বন্ধ হয়ে গেছে। তো উনি যখন মনে করলো যে আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি বা ভুলে হয়তো কিছু শুনছি, এরকম কোনো কিছু মনে করে উনি উঠে ওনার জমিটা দেখার জন্য উঠছে। যখন জমির দিকে উনি যাবে, হাঁটাও শুরু করছে, তো পিছন থেকে ওনার পরিচিত কোন একজন লোক ডাক দিছে আর কি, ডাক দিয়ে বলতেছে যে কোথায় চলে যাচ্ছ, আমরা গল্প করতেছি, তুমি অনেকক্ষণ ধরে শুয়ে আছো, এই জন্য ডাক দিই নাই, আসো আমাদের সাথে। তো উনি পিছন দিকে তাকায় দেখে যে ওনার গ্রামের আব্দুল কাদের নাম করে একজন লোক, কাদের চাচা আর কি, বলতেছে কাদের চাচা আপনি এত রাতে এখানে? পরে বলতেছে হ্যাঁ আমি এখানে। পরে বলতেছে আপনার এখানে তো কোনো জমি নাই বা এখানে এত রাত্রে তো কোনো কাজ থাকারও কথা না, আপনি এখানে? পরে বলতেছে না এখানে কোনো কাজ নাই, ওই আমি পাশে আলমখালী বাজারে গিয়েছিলাম, তো আলমখালী বাজার থেকে আমি ফিরতেছি। পরে বলতেছে আচ্ছা আচ্ছা, তো আপনি কি বাড়িতে চলে যাবেন? এরকম বলতেছে যে আপনি কি বাড়িতে চলে যাবেন? বলতেছে না তুমি একা একা আছো, তোমার সাথে একটু গল্প করি, দরকার একসাথেই যাব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এখানে বসেই গল্প করি। পরে বলতেছে এখানে বসে গল্প? পরে ওই লোকটা বলতেছে হ্যাঁ আমি তো এখানেই শুয়েছিলাম, যেহেতু আপনার এখানে অন্য কোনো কাজ নাই আর আমি ওই কাজেই আছি, তো কাছাকাছি থাকাই তো ভালো। তো ওপার থেকে যে কাদের নাম করে, আব্দুল কাদের নাম করে যে লোকটা ছিল, ওই লোকটা বলতেছে, উনি বেশ আপত্তি দেখাচ্ছে আর কি, যে না এখানে না, আমরা একটু জঙ্গলের ভিতরে যাই। ওনাকে ভিতরে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজোরি করতেছে আর কি। পরে উনি খানিকটা আর কি বলতেছে উনি ভিতরে যেতে বলবে কেন, ভিতরে তো অন্ধকারের ভিতরে যাওয়ার দরকার কি, আমি জঙ্গলের এক সাইডে আছি, এটাই তো বেটার। তো উনি বলে তো রাজি হয়ে যায় আর কি, বলে আচ্ছা ঠিক আছে জঙ্গলের ভিতরে যাই, কোনো সমস্যা নেই। তো ওই আব্দুল কাদের নাম করে লোকটা বলতেছে আচ্ছা তুমি সামনে সামনে চলো। পরে বলতেছে না আমি সামনে যাব না, আপনি যান। ব্যাস এরকম দুজনকে আগে আগে যেতে বলতেছে। তো এক পর্যায়ে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো দুজনে একসাথেই যাই। তো যে লোকটা এখানে ছিল উনি ওর আব্দুল কাদের এর সাথে আর কি জঙ্গলের ভিতরে যখন যাচ্ছে, তখন সাইডে পাশাপাশি হাঁটলে পাশের লোকের দিকে একটু বেখেয়ালও একটু নজর যায় আর কি। তো আব্দুল কাদেরের দিকে যখন খেয়াল করে যে দেখে যে ওনার পাশে যে আব্দুল কাদের নামে যে লোকটা আছে, উনি চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে যে আব্দুল কাদের, আর কিন্তু ওনার ব্যাপারটা একটু অস্বাভাবিক ছিল। উনি যে লোকটার সাথে ছিল, উনি ওই লোকটার থেকে বেশ খানিকটা খাটো, কিন্তু যখন পাশাপাশি যখন হাঁটতেছিল দেখি যে উনি ওই লোকটার থেকে, অর্থাৎ আব্দুল কাদের ওই লোকটার থেকে একটু হাইট একটু লম্বা। তুমি এই জিনিসটা নোটিস কর, আগে বলতেছে এত লম্বা আমার থেকে, যিনি আমার থেকে খাটো তিনি আমার থেকে এরকম লম্বা হয় কিভাবে? তুমি এইভাবে নিচের দিকে আর কি তাকাইছে, তো নিচের দিকে তাকায় দেখে যে ওনার পাশে এক্স্যাক্টলি যেই লোকটা ছিল ওই লোকটা মাটির থেকে বেশ খানিকটা একটু উপরে আর কি, উপর উপরে আছে আর কি। এক কথা আমরা বলি যে হাওয়ার উপরে ভাসতেছে এরকম একটা ব্যাপার। তো ওইটা যখন দেখে ফেলছে আব্দুল কাদের নামক ওই লোকটা, ওনার গায়ে একটা গামছা মতো বা একটা কাপড় মতো কিছু একটা ছিল, কাপড় দিয়ে বেশ জোরে সোরে একটা ওই লোককে বাড়ি মারে, আর মুখের উপর একটা বাড়ি দেয়। তো বাড়ি দিলে ওই ইসে ওই লোকটা আর কি ওইখানে পড়ে যায়, হুঁশহারা হয়ে সেন্সলেস হয়ে ওইখানেই পড়ে যায়। পড়ে গেলে কাল তারপরের দিন দিনের বেলা এখানে যখন চাষিরা যখন আসে, তো চাষিরা তখন ওই লোকটাকে ওইখান থেকে উদ্ধার করে দেখে যে হুঁশহারা হয়ে এখানে পড়ে আছে, তো তাকে এখান থেকে উঠাই, মাথায় পানি দিয়ে বা যেকোনো ভাবে তাকে এখান থেকে উঠানো হয়। উঠানোর পরে জিজ্ঞাসা করে যে আপনি এখানে শুয়েছিলেন আর মনে হয় উঠেন নাই? পরে বলতেছে না ব্যাপারটা এরকম না, আমার সাথে রাত্রে এই এরকম 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 ঘটনা ঘটছে আর কি, তো আব্দুল কাদের নামের লোকটা আমার সাথে ছিল। তো এখানে তো আব্দুল কাদের নামক কোনো লোক তো ছিলই না, আর আব্দুল কাদের যে লোকটা আছে ওই লোকটার কাছে পরে জিজ্ঞাসা হয়েছে, উনি বলতেছে আমি তো ওই দিন তো ওই গ্রামেই ছিলাম না, আমি আমার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছিলাম। তো আব্দুল কাদের যদি মেয়ের বাড়িতে যায় তাহলে ওনার সাথে ওই জিনিসটা কি ছিল? আসলে পজিটিভ দিক দিয়ে যদি আমরা ভাবতে চাই তো ওই জিনিসটা আসলেই আমাদের ইসলাম ধর্মে কোরআনের ভিতরেও বর্ণিত আছে যে জিন নামক একটা অবায়ব বস্তু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো তারা মাঝে মধ্যে এরকম কোন দুষ্টুমি বা মানুষদেরকে যখন একা যখন পেয়ে যায় তখন তারা এরকম কিছু একটা করে আর কি। তো আমাদের উচিত নিস্তব্ধ নির্জন জায়গাতে বেশিরভাগ সময় অন্য টাইমে, যেমন রাত গভীর রাত্রে আবার গভীর দুপুরে, ভরা দুপুরে যেটাকে বলে, এরকম সময়তে যে নিস্তব্ধ জায়গাতে একা একা না যাওয়াই ভালো। তো এইটাই আমার সর্বশেষ ঘটনা ছিল।
অনেক অনেক ধন্যবাদ পরাদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার স্টোরিগুলো শুনতে। নিশ্চয়ই আবারও কোনো একদিন আড্ডা হবে, কথা হবে, আরো নতুন নতুন স্টোরি আপনার কাছ থেকে শুনবো। শুনছিলাম আমাদের আজকের দ্বিতীয় অতিথি ফরহাদ ভাইয়ের কাছ থেকে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স। কেমন লাগলো আপনাদের কাছে দেখি কমেন্ট সেকশনে কি বলছে। প্রচুর টেক্সট আজকে আমরা এই মুহূর্তে ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছে বন্ধুটির নাম হচ্ছে রুম্মান। তিনি বলছে উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাফায়েত লিখেছে হাই, হ্যালো সাফায়েত। আমাদের জুই লিখেছে কুমিল্লার বন্ধু, বলছে আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, আমারও খুব ভালো লাগে আপনাদের টেক্সট পড়তে। আমান লিখেছে আমি আছি আপনাদের সাথে। ডলি লিখেছে হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আফরোজা বলেছে আজকে কিন্তু স্টোরিগুলো ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে দাদা, আমার অনেক ভালো লাগলো। নাদির আক্তার বলছে আজকের স্টোরিগুলো বেশ ভালো হচ্ছে, এরকম স্টোরি আরো শুনতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছে ওয়াহিদ খান, তিনি বলছে ভূত স্টোরি আমার খুব পছন্দের অনুষ্ঠান, আমি এবং আমার ছোট বোন দুজনই শুনি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছে বন্ধুটির নাম হচ্ছে ইউসুফ খান, তিনি বলছে আমি নাটোরের বন্ধু, নাটোরে এমন একটা রেডিও হওয়ার কারণে জাগরণকে একটা স্পেশাল থ্যাংকস জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। নাটোরবাসীকে বলতে চাই আমাদের সবার পক্ষ থেকে আরো একবার হ্যালো। চট্টগ্রামের বন্ধু রয়েছে তাহমিনা, তিনি বলছে আমার খুব ভালো লাগে যে আমাদের চট্টগ্রামে জাগো এফএম এর মতো একটি রেডিও রয়েছে, খুব ভালো লাগে, আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে একসাথে শুনি, খুব 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 খুশি হলাম। জয়েন করছে জিয়াউর রহমান, তিনি কুমিল্লার বন্ধু, তিনি রয়েছেন দাউদকান্দিতে, তিনি বলছে আমি শুনছি আপনাদের ভূত স্টুডিও, আমি এবং আমার ফ্রেন্ডরা সবাই আপনাদের রেডিও শুনি, থ্যাংক ইউ। তনুশ্রী বলছে বাংলাদেশের সমস্ত এফএম রেডিও যখন ঝিমিয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে জাগো এফএম জেগে উঠেছে, আমাদের স্টেশনের নাম জিয়াগো এফএম 94.4। সো রাইট নাও আপনাকে জানিয়ে রাখতে চাই আপনি যদি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, ঠিক আজকে যেভাবে আমাদের অতিথিরা আসছে এইভাবে, তাহলে মোবাইল ফোনের রিসেপশনে চলে যান, গেট ট্যাগ করে ফেলুন RBS স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন মানে কোথায় থাকেন, স্পেস আপনার প্রফেশন লিখে পাঠায় দেন 26969 এই নাম্বারটিতে। আরবিএস কেন লিখবেন তাহলে আমরা বুঝতে পারবো এই মানুষটির কাছে স্টোরি আছে আর তিনি রেডিওতে এসে লাইভ রেডিওতে সবাইকে শোনাতে চায় স্টোরিগুলো। অবশ্যই সেগুলো প্যারানর্মাল স্টোরি, ভৌতিক স্টোরি হতে পারে, এটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হতে পারে, কোন একটা রাতের বেলা হন্টেড প্লেসের ঘটনা হতে পারে, কোন একজন প্রবাসী ভাই তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন বর্তমানে দেশে আছেন, তার মনে হলো সেই দেশের কিছু ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে শোনাবেন, আমরা সেটাও শুনতে চাই। হতে পারে আপনার সাথে কিচ্ছু ঘটে নাই কিন্তু আপনার বাবা মা ভাই বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি জানেন তাদের থ্রুতে, সেরকম 3-4 ঘটনা যদি আপনার অভিজ্ঞতা ঝোলাতে থাকে তাহলে ওয়াই নট জাস্ট রেজিস্ট্রেশন করেন আজকে, উই আর এক্সাইটেড, কারণ আমরা চাই এই যে বাংলাদেশের মোস্ট পপুলার রেডিও স্টেশন জাগো এফএম 94.4 সেটা ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে একযোগে আপনি শুনতে পান, সেই অনুষ্ঠানে আপনি এসে গল্প বলেন আর আপনার ফেসটা মনে থাকুক সবার, বিকজ এখন ফেসবুক এবং ইউটিউবে অনুষ্ঠানটা লাইভ দেখাও যায়। সো কষ্ট করে জাস্ট আসতে হবে, বসতে হবে আর শেয়ার করতে হবে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, তাহলে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন আপনি, সেটা আজীবন হয়তো আপনার পরবর্তী প্রজন্মকেও আপনি দেখাতে পারবেন, বলতে পারবেন যে আমার কিন্তু একবার রেডিওতে গিয়ে মাইক্রোফোনের সামনে রাত বিরাতে এত এত শ্রোতা সমৃদ্ধ একটা স্টেশনে গল্প বলার অভিজ্ঞতা আছে। আমি চাই আপনাকে সেই অভিজ্ঞতাটা দিতে, সেটা আপনি পুরুষ হন, নারী হন, ছেলে মেয়ে, স্টুডেন্ট, পেশাজীবী নারী, পেশাজীবী পুরুষ, যে কেউ হতে পারেন, জাস্ট ইচ্ছেটা থাকতে হবে। আমরা রেডি, এবার আপনি আসেন। চলেন একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেকের পর যখন ব্যাক করব তখন আরো একজন গেস্টকে নিয়ে আসবো, তিনি কিন্তু আরো কিছু অদ্ভুত ভূতুরে ঘটনা নিয়ে রেডি হয়েছে সেগুলো আপনাদেরকে শোনাবে বলে। সো কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জিয়াগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tata. Tata chips, bro. Texture to different. Tata. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a chips. Alu shake. Spicy seasoning it to his tail of brown pakata.
Guys, come on. It's a chips like a biscuit. Hey, bujhe now. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tata. It's a chips, bro. Texture to different. Tata. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a biscuit. Alu shake. Spicy seasoning it to his tail of brown papata.
Guys, come on. It's a chips like a biscuit. Hey, bujhe now.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আপনি এই মুহূর্তে উদয়কে শুনছেন ভূত স্টুডিওতে, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং সদ্য যে রেডিও স্টেশনটি আমাদের শুনতে পাচ্ছেন নাটোরবাসীরা সেখানেও। সো ঢাকায়, কুমিল্লায়, চট্টগ্রাম এবং নাটোরে একযোগে প্রচারিত হচ্ছে জাগো এফএম এর মোস্ট পপুলার শো ভূত স্টুডিও। আপনার বন্ধু আর যে উদয়ের সাথে আপনি শুনছেন এই মুহূর্তে, যারা যেখান থেকে রয়েছেন জাস্ট একটা টেক্সট করে জানান তো কেমন লাগছে এপিসোডটা শুনতে। লিখবেন জি এফ এম স্পেস নাম দিয়ে মনের কথা, পাঠাবেন 26969 নাম্বারটিতে। আজকে একটু SMS পড়বো, কয়েকটা SMS পড়ে নিই আমি। SMS করেছে আমাদেরকে অনেকেই, যেমনটা আমি দেখতে পাচ্ছি মারুফ SMS করেছে, ঢাকার বন্ধু ধানমন্ডি থেকে। উদয় ভাই, আমার খুব ভালো লাগে অনুষ্ঠান শুনতে আর তোমাদের অনুষ্ঠানে আমি আসতে চাই। মারুফ, যে কেউ এখানে আসতে পারে, জাস্ট যেটা করবে তার কাছে 3-4 ভৌতিক ঘটনা থাকতে হবে, সেগুলো বলার ইচ্ছে থাকতে হবে আর মোবাইলে মেসেজটা পাঠাতে জানতে হবে, যেমনটা তুমি পাঠিয়েছো। এবার পরে একটা SMS করে জানায় দাও সিস্টেমটা অনুযায়ী। লিখবে RBS, শুরুতে লিখতে হবে RBS, স্পেস দিবা, একটা গ্যাপ দিবা, তারপর তোমার নাম লিখলা, মনোনীত করো তোমার নাম লিখলা, তারপর একটা গ্যাপ দিবা, একটা স্পেস মানে একটা গ্যাপ দেওয়ার পরে তুমি তোমার লোকেশন মানে বাড়ির ঠিকানা না, জাস্ট এলাকার নাম লিখবা। তুমি থাকো মিরপুরে, মিরপুর লিখবা, কেউ নারায়ণগঞ্জ থাকলে সে নারায়ণগঞ্জ লিখবে, কেউ গাজীপুর থাকলে সে গাজীপুর লিখবে। স্পেস দিয়ে তার প্রফেশন, মনে করো তুমি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট অফ কলেজ, ইউনিভার্সিটি না মাদ্রাসা সেটা উল্লেখ করো। কেউ যদি জব করে তাহলে শুধু জব লিখলেই চলবে, কেউ হাউস ওয়াইফ হলে শুধু হাউস ওয়াইফ লিখবেন। লিখে SMS কোথাও একটা পাঠাতে হবে, তা আমাদের নাম্বার আছে একটা 26969 26969, এই নাম্বারে পাঠিয়ে দিবা। পরবর্তীতে 2-3 দিনের মধ্যেই আমাদের টিম মেম্বাররা তোমাকে যেই নাম্বার থেকে SMS পাঠাবে ওই নাম্বারে ফোন করবে। ফোন করে তোমার কাছ থেকে প্রথমে স্টোরিটা একটু ফোনে শুনবে, শোনার পরে যদি মনে হয় যে হ্যাঁ এটা তুমি যেভাবে বলছো বা যে স্টোরিটা এটা আসলে প্রচার করার মতো, তাহলে অবশ্যই তোমাকে ইনভাইট করবে। আমরা প্রত্যেক সপ্তাহেই চাই নতুন নতুন বন্ধুরা আসুক, আর আমার অনুষ্ঠান দেখে নিশ্চয়ই বোঝা উচিত যে এখানে সব বয়সে বন্ধুরা আসে। এখানে আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ বন্ধুরা আসেন, আমাদের ছোট বন্ধুরা আসেন, এখানে পুরুষ আসেন, নারী আসেন, কখনো সে মা, কখনো সে স্ত্রী, কখনো সে বাবা, কখনো সে ভাই, বিভিন্ন বয়সী বন্ধুরাই এখানে আসেন। কেউ কলেজে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্টুডেন্ট, কেউ টিচার, কেউ মাদ্রাসার শিক্ষক, সব পেশার মানুষেরা এখানে আসেন। তো এটা আমাদের ভালো লাগার অনুষ্ঠান, তো আমরা চাই আপনার জীবনে একবার হলেও রেডিওতে আসার অভিজ্ঞতা হোক আর এসে আপনি কিছু ভৌতিক ঘটনা বলেন। এই ঘটনাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে না আপনি কালেক্ট করছেন, আপনার বাবার সাথে ঘটছিল, আপনার ফ্রেন্ডের সাথে ঘটছিল, এরকম 3-4 ঘটনা আপনি জানেন যেটা আপনি রেডিওতে বলতে পারবেন। আপনি তো অনুষ্ঠানটা দেখতেছেন যেখানে মানুষটা কিভাবে বলে, সেম ওয়েতে আপনি ঘটনা সেগুলো বলবেন। তো আসার জন্য নিয়মটা মেনটেন করে এসএমএস পাঠালে আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এসএমএস পড়বো বলেছিলাম, যখন আমি কয়েকটা এসএমএস পড়ে ফেলি। নদী লিখেছে কুমিল্লা থেকে, উদয় ভাই আমার খুব ভালো লাগে জাগো এফএম আমরা সবাই মিলে শুনতে পারছি কুমিল্লা থেকে, অনেক ভালো লাগলো। চাঁদপুর থেকে জয়েন করেছে আমাদের ফাহিম, বলছে উদয় ভাই আমার ভালো লাগছে, আমি শুনছি আজকে তোমার অনুষ্ঠান, গল্পগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। রুম্পা জয়েন করেছে আমাদের সাথে, চট্টগ্রামের বন্ধু, তিনি বলছে ভদ্রার হাট থেকে আমি অনুষ্ঠানটি শুনছি, ফেসবুকে আমি আপনাদের অনুষ্ঠানটি দেখিও, থ্যাংক ইউ। আমাদেরকে এসএমএস করেছে নাটোর থেকে এক বন্ধু, তার নাম হচ্ছে সজীব, তিনি বলছে আমার খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানটি, খুব ধন্যবাদ আপনাদের এমন একটা অনুষ্ঠান আমাদের নাটোরবাসীকে উপহার দেওয়ার জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা সবাই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম নাটোর সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে বাঙালি বন্ধুটি আমার অনুষ্ঠানটি দেখছেন তাকে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। তো এই পর্যায়ে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, যিনি এসেছেন এত রাত বিরাতে আপনাদেরকে এন্টারটেইন করতে, আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করতে, আমরা একটু তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, আমার বাড়ি ফরিদপুর টাপাকুলা।
মাশাআল্লাহ, কি করেন আপনি?
আমি ছোটখাটো একটা চাকরি করি, পত্রিকা।
পত্রিকায়? এই অনুষ্ঠানে আসা ইচ্ছে হলো কেন?
এই অনুষ্ঠান আমার আসল কথা কি, জন্মলগ্ন থেকে খুব ভালো লাগে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভৌতিক ঘটনা হয়, আসলে জাগো ফেমের মতো এত প্রাণবন্ত অনুষ্ঠান আমরা পাই না, এই জন্য শুরু থেকে আমরা খুব ভালোবাসি, এই কারণে আমরা মূলত আমরা লিসেনার, তারপরে এই কারণে আমরা আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে উদয় ভাই অনেক অনেক ধন্যবাদ।
এর চেয়ে চমৎকার মেসেজ আর কি হতে পারে? মানে একজন শ্রোতা বন্ধু, তিনি যখন এই রেডিওটাকে এতটা আপন ভাবতে পারেন, তিনি তার নিজের ইচ্ছায় এখানে আসছেন, টেক্সট করছেন, তো আমার মনে হয় এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নাই। এই হটসিট, এই মাইক্রোফোন, এই রেডিও স্টেশন, এগুলোই আমাকে দিয়েছে। দীর্ঘ 15 বছর ধরে এই FM রেডিওগুলোর সাথে আমার সম্পর্কটা এইভাবেই তৈরি হয়েছে। এই যে শ্রোতাদেরকে আপন করতে পারছি, ওনারা আমাদেরকে আপন ভাবতে পারছে, এটাই জাগো FM এর এবং আর জি উদয়ের এবং ভূত স্টুডিওর সার্থকতা। সো আপনাকেও বলবো, আমার এই যে বয়োজ্যেষ্ঠ বন্ধুর মতো আপনিও যদি আসেন, জাস্ট কষ্ট করে একটা টেক্সট করবেন, আমরা যোগাযোগ করব, এসে গল্প বলে যাবেন, দেখবেন আপনারও এই পরিবারটাকে ভালো লাগছে। সো বন্ধু, একদম শুরু থেকেই আপনার জীবনের আজকে যে অভিজ্ঞতাগুলো বলবেন সেগুলো আমরা শুনতে চাই, শুনি তাহলে।
ধন্যবাদ উদয় ভাই, আমি এখন আমার প্রথম গল্প শুরু করছি। এই গল্পটি শোনা মূলত আমার ভাগিনা আরাফের কাছ থেকে। ঘটনাটার বিবরণ এরকম, ওর চাচাতো ভাই মাদারীপুর বাড়ি, চাচাতো ভাই মাদ্রাসায় লেখাপড়া করত হেবজ বিভাগে, যাই হোক ওখানে আবাসিক ছিল, রাত্রে থাইকে এই করা লাগতো 24 ঘন্টায় শুধু বাসায় থেকে তিন বেলা খাবার খায় আসতো, কারণ মাদ্রাসাটা খুব কাছেই ছিল। এমন তো অবস্থায় একদিন রাতের ঘটনা, রাতের ঘটনা মানে এই মুয়াজ্জিন এবং হুজুর বিভিন্ন ছেলেবেলে শুয়ে আছে, এমন সময় রাত্রে 1:30টার দিকে দরজায় নক করতেছে কে যেন, বলছে যে হুজুর, বলছে কে তোমরা? বলে হুজুর আমরা এই এলাকারই লোক, আপনার সাথে জরুরি একটু কথা আছে। কই এখন জরুরি কথা, রাত 1:30 বাজে, তুমি কি জরুরি কথা এত আছে, যাও তুমি সকালে এসো। কইকে না হুজুর আমি খুব বিপদগ্রস্ত, আপনি একটু আসেন কাইন্ডলি। যাক ভালো কথা, হুজুর খুলছে, কয় হুজুর, হুজুর তখন তাকে দেখে ওই 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 দুজন লোক লোককে দেখে চিনতে পারছে, বলেছে তোমরা এত রাত্রে? বললো যে এরকম ব্যাপার, আমাদের এক আত্মীয় সে মারা গেছে 11টার সময়, এখন তার জানাজা হবে। এটা কি বলতেছো আন্দাজি কুন্দাজি, এখন জানাজা দিব, তার আত্মীয় স্বজন নাই, কালকে সকালবেলা দিব। কয়েকে না সেরকম পরিবেশ নাই, কয়ে এখন জানাজা দেবো, এখনই দাফন করব। বললে যে এটা আবার কোন ধরনের কথা, তার আত্মীয় স্বজন আসবে, সবকিছু আসবে, সুতরাং সকালবেলা যায় আমরা সবকিছু যা কিছু করা লাগে করবানি, এখন তোমরা বাসায় যাও, বাসাতে আসার পর এসে আমি সকালবেলা, তোমাদেরকেও ডাকা লাগবে না, আমি আসতেছি। এই কথা বলার পর বলছে যে না হুজুর আজকে রাত্রে, কয় কি অনেক জোরাজোরির পর হুজুর ওই বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। বাড়ির উদ্দেশ্যে রওনা করার পর বাড়ির মধ্যে বাড়ির সামনে যায় দেখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, মানে কয়েকটা কুকুর মরলে যেরকম গন্ধ হয় সহ্য করা যেতেছে না। বলতেছে এত গন্ধ কিসের? কয় হুজুর আপনি ভিতরে চলেন, কয় এখানে একটা মরা বাড়ি, অথচ লোকজন নাই, কারণটা কি? কয় কারণটা আমি আপনারে বুঝাইতেছি। কয় চলো দেখে লাশ কোথায়, লাশ কোথায় মানে দেখাইছে, এবং ওই লোকটার মুখ অলরেডি একটা কুকুরের চেয়েও কুকুর মুখী হয়ে গেছে। তখন এই মজ্জেম সাপ সে নিজেও ভয় পাইছে, বলল যে এই ধরনের মানুষ, এ তো এরকম কি সুসম্পদের অধিকারী ছিল, সবকিছু ছিল, এখন এই অবস্থা কেন তার? আর বাড়ির লোকজন কক, বাড়ির লোকজন সব অন্য জায়গায় গেছে। এখন যাই হোক, গোসল টোসল করাইছে, সবকিছু করাইছে, ওরা দুই তিনজন ছিল, জানাজা দিছে। তার আগেই ঘটনা হয়েছে কি, কবর খুদার কাজ শেষ হয়ে গেছে, কয় চলেন গোরস্থানে চলেন, গোরস্থানে যাওয়ার পর আপনি মোনাজাত করে চলে আসছেন, আপনার মতো আপনার সম্মানে যা দোয়ার আমরা দিবানি। কয় ঠিক আছে, সবকিছু করার পরে এখন যা দেখে যে একটা বাচ্চা ছেলে মেয়ে যেরকম একটা কবর থাকে ঠিক ততটুকু। তখন মজিম সাহেব বলছে, এই তোমরা কি পাগল হয়ে গেছো, এই লোকটা প্রায় 6 ফুট লম্বা, অথচ তোমরা এত বাচ্চার কবর বানাচ্ছ, তোমরা কি আর কি করো নাকি? কয় হুজুর, আপনি একটু এই কবরের পিছনের দিক তাকায় দেখেন যে আমরা যে পরিমাণ কবরের জন্য কুবাইছি, এটা খালি বন্ধ হয়ে আসতেছে, বন্ধ হয়েছে অন্তত 10টা কবরের সমান, কিন্তু কিছুতেই আমরা বড় কবর করতে পারতেছি না, বড় কবর করে 1 মিনিটের ভিতর সেটা আবার বুঝে যায়। এখন সবাই বলল যে খুব তো ক্রিটিক্যাল অবস্থা। ক্রিটিক্যাল অবস্থার পরে খুব দড়ামুচড়া করে ওই কবরের ভিতর ঢুকেছে। এখন কবরের ভিতর স্বাভাবিক নিয়মে তো দুজন নামা লাগে, এখন একজনেরই নামার জায়গা হয় না, সে যখন উইটে আসবে তার পাটা এনে ধরছে, আর আশপাশে যা লোকজন ছিল তারা উদ্ধার করছে, উদ্ধার করার পর মাটি দিয়ে আসছে। মাটি দিয়ে আসার পরে তার সম্পর্কে যতটুকু জানা গেছে, এই লোকটা ছিল একটা বিশিষ্ট একজন কালো জাদু করত, কালো জাদু, এবং সে সুদের ব্যবসা করত। যে আল্লাহর মার দুনিয়ার বাইরে একটা কথা আছে, এটি একটি সত্য ঘটনা, এটা মাদারীপুরের চর্মগুড়ের ঘটনা। ধন্যবাদ, এই ছিল আমার প্রথম ঘটনা। উদয় ভাই, এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনা কি, এটা হচ্ছে 1965 সালের ঘটনা। এই গল্পটা আমাকে শুনিয়েছে আমার ভাই জামাল উদ্দিন কানু এবং আমার ছেলে শাফি নিফরাত, সবার সামনে এই গল্পটা বলছিল। এই গল্পটা শুনে আমরা খুব চরমভাবে ভয় পাই, ভাষায় প্রকাশ করা যায় না লিসেনাররা, একটা বিশিষ্ট একটা গল্প। এক লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, সামনে দেখে যে একটা পিক আপ দাঁড়ানো, স্বাভাবিক নিয়মে সে পিক আপের পাশ দিয়ে যাবে। পিক আপের পাশ দিয়ে যাওয়ার পরে আর একটা গাড়ি এসে মোটামুটি তাকে চ্যাপটা করে দিয়ে যায়, মন অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং লোকজন মনে করছে তো নিশ্চিত এই রোগীকে বাঁচানো সম্ভব না। যাই হোক, এখন তার পকেট হাতিয়ে দেখে তার মোবাইল মানি ব্যক্তি এই তার কাছে টাকা টুকে কিচ্ছু নাই বা ঠিকানা নাই, কোনো কিচ্ছু নাই। এখন এমত অবস্থায় কিভাবে কি করবে, লাশটা কিভাবে নেওয়া যায়, এখনো তো তার জীবন আছে। তা দুই ভদ্রলোক মিলে ইসি তাদের ইসি হাসপাতালে নিয়েছে। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা বলে। এখন যাই হোক, তার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। তারপরে এটা ছিল কোন এক সময় কোরবানি ঈদের 2 দিন আগের ঘটনা। যা দেখা যায় হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নাই, নার্স নাই, কোনো কিচ্ছু নাই, যার যার মতো ছুটি দেওয়া। দুই একজন হিন্দু ডাক্তার আছে তারাই, আর তৎকালীন সময় তো চিকিৎসা ব্যবস্থা এত ছিল না। তারপরে হাসপাতালে নিতে নিতে মারা যাওয়ার পরে এখন যে ডাক্তার পোস্টমর্টেম করবে, সেই লোক নাই এবং ইভেন ডাক্তারও নাই। রাত্রি মনে করেন যে 8-9 বাজছে, এ অবস্থায় তাহলে এক কাজ করো, কালকে তো সকালবেলা ডোম আসবে, তাহলে আমরা এক কাজ করি, এই ভিতরে একটা ফিউজিং রুম আছে। ফিউজিং রুমের ভিতর ওনাকে রাখি, কালকে সকালবেলা আসা, আরো বেশ কিছু লাশ আছে, সকালে আসা পোস্টমর্টমের ব্যবস্থা করব। ওখানে ছিল -5°C, মানে লাশটা লাশ যাতে দুই তিন দিনে নষ্ট না হয় সেই ব্যবস্থা, মানে যে ওই ওখানে ওই পরিমাণ বাতাস আছে। যাই হোক, উনি শুয়ে থাকার শুয়ে রয়েছে এমতো অবস্থায় অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। সে করছে কি, তার শরীরটা খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, সে করছে কি উইটে বসছে। উইটে বসার পর চতুর্দিক অন্ধকার, এমন অন্ধকার, উনি মনে উনি তখন চিন্তা করতেছে যে আমার তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার আস্তে আস্তে তার একটু জ্ঞান ফিরে, মানে তখন হলো উনি মনে করছে ওনার চোখ বুঝি নষ্ট হয়ে গেছে, উনি নিশ্চিত উনি অন্ধ। কিন্তু তারপরে ওই হিমাগার থেকে হালকা একটু আলো আসে, আলো আসে, সে দেখলো যে না ঠিক, আমার চোখ ঠিক আছে। তখন উঠার পরে উনি তো প্রচুর পরিমাণে ঠান্ডা, ওনার উনি তো লাশ মনে করে যে কাপড়টা দিয়েছিল ওনার শরীরে কাপড় ছিল না, উনি জড়াই রাখছে, কিন্তু ওনার তাতেও প্রচুর পরিমাণে শীত লাগছে। তখন উনি চিন্তা করলো উনি একটা স্টিলে একটা টেসারের উপর আছে, উনি স্বাভাবিক চিন্তা করলো যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, হয়তো বা আমি হাসপাতালে অ্যাডমিট আছি। অ্যাডমিট থাক এইসব চিন্তা ভাবনা করার পর চিন্তা করলো যে এই কাপড়ে হবে না, আমার আরো কাপড় দরকার। আস্তে আস্তে করলো কি, পাশে হাত দিছে, দেখে যে কাপড় এমন অবস্থায়, এখন বলতেছে ধাক্কা দিছে, দেখে যে একটা লোক। তখন উনি ধাক্কা দিছে, বলে ভাই ওঠেন, ভাই ওঠেন। কিছুক্ষণ পর লোকটা বলছে যে কি ভাই আপনার কি সমস্যা, বলে তো অন্ধকারে কিছু দেখতেছি না, এটা তো আমি তো বিষয়টা বুঝতেছি না। কয়েকটি ভাই তাহলে কি লাইট জ্বালাই দেব, বলে যে তাহলে লাইট জ্বালাই দেন। লাইট জ্বালানোর পরে সে চতুর্দিক দেখতেছে খালি লাশ আর লাশ। এখন বলতেছে যে ভাই আপনি কি কইলো, যে ভাই আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, দুজন দুজনের ভিতরে কথা হয়েছে, কই এখানে যে 15-16 লাশ আছে, এই লাশের বিষয়টা তো বুঝলাম না। কইলো যে ভাই আমি সবাইকে চিনি, ওই লোকটা বলতেছে, কাপড় উঠে বলে এর নাম এই এই, এভাবে মারা গেছে আনতেন, লাস্টে কয়েকটা দেখতে দেখতে কয় ভাই আপনি নাম জানলেন কিভাবে, কই দাঁড়ান আপনি বুঝতে পারবেন। তখন দেখেছে পাশাপাশি দুইটা লাশ সর্বশেষ, যখন লাশটা ওই কাপড়টা খুলছে তখন দেখে যে ওই যে ব্যক্তির সাথে কথা বলতেছিল তারই লাশ। কয়েকটি ভাই দ্বিতীয়টা দেখবেন না, বলল যে হ্যাঁ দেখব। দ্বিতীয়টা যখন মুখটা খুলছে সে দেখে যে তার লাশ, এমতো অবস্থায় কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না, যত বড় কলিজার মানুষ হোক না কেন। আস্তে আস্তে উনি দেখতেছে যে উনি এত ভয় পাইছে সেন্সলেস হয়ে গেছে, ওখানে সেন্সলেস হয়ে গেছে। তারপরে প্রায় 3-4 বেহুশ ছিল বা ঘুমাইছিল, এটা আসল তথ্যটা জানা যায় নাই, কিন্তু তারপরে উনার যখন জ্ঞান ফিরে উনি দেখে যে আলোর পরিমাণটা একটু ঘরে দেখা যায়, ইনি স্পষ্ট সবকিছু দেখতেছে, ওনার শরীরে ইমোড়ানো। এখন একজন উনি করছে কি বাইরে থেকে আওয়াজ, মানে তালা খোলার আওয়াজটা পাইতেছে, তাই চিন্তা করলো যে এখন বুঝে বাঁচা গেল। ডোম এসে খুলছে, খোলার পরে দেখে যে উনি ওই স্টেশন থেকে হাইটে আসতেছে কাপড় মোড়ানোর লাশ। তখন করছে কি ডোম করছে কি ডোমে ডোমরা অনেক ভৌতিক বিষয় সম্পর্কে অবগত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে সে চরম ভয় পাইছে, তখন ওরা মা বাবারে বইলে ডাক্তারের রুমে গেছে, বললো যে স্যার এই ঘটনা, তখন বলল যে তুমি কি কালকে মাল বেশি খাইছো নাকি? ডোমরা সাধারণত মদ্যপায়ী হয়। তুমি কি কালকে বেশি মাল খাইছো যে এরকম একটা লাশ উইটে আসবে তোমার দিকে? তখন বলেছে যে না স্যার, আমি ঠিকই দেখছি। চলো দিয়ে যাই। ডাক্তারও যায় দেখে উনি একটু উইটে আসতেছে, বলল যে আপনারা আমাকে বাঁচান, তাড়াতাড়ি এই রোগ থেকে আমার বের করেন। এই কথা বলার পরে ডাক্তারও ভয় পাইছে। এখন চার পাঁচজন নার্সরা যারা ছিল সবাই মিলে আছে, কয় দেই ভর্তি করলে পারতে এত লোকের সামনে তো আর সামনে আসবে না। তার খুলছে, খোলার পর দেখে যে উনি বলল যে ভাই আমার এরকম এরকম ঘটনা ঘটছিল, আমি জীবিত। তখন ডাক্তার বলছে যে অনেকে অ্যাক্সিডেন্ট করার পরে হার্টবিট বন্ধ হয়ে যায়, রক্ত মানে যে নার্ভ মানে যে সব এই সবকিছু অকেজো থাকায় তৎকালীন সময় তাকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু উইলিংনেসে বেঁচে যায়। ডাক্তার বলল যে এরকম ঘটনা ঘটতে পারে, কয় তুমি আসো। তারপর বলল যে আমার এই জামা কাপড়ের ব্যবস্থা করেন। তখন ডাক্তার এক ডাক্তারের বাড়তি জামা কাপড় ছিল তাকিয়ে দেয়। তারপর বলতেছে যে আমি যে মারা যাইনি এটা তো নিশ্চিত, কিন্তু কেন আপনারা ঘোষণা দিলেন, একজনের ডেথ সার্টিফিকেট দিলেন? তখন বলতেছে যে না আসলে এই ব্যাপারটা ভুল করছি। তখন তাদের আত্মীয় স্বজনের কাছে খবর দেয়। আত্মীয় স্বজন স্বাভাবিক নেমে কিছুই জানে না, সে কোথায় গেছে কি না গেছে, শুধু টেনশনে আছে যে এত রাত পর্যন্ত তো আসার কথা না, এত রাত পর্যন্ত উনি লেট করতেছে। যাক সকালবেলা ফোন দিয়েছে যে আপনার স্বামী অমুক হাসপাতালে আছে। তখন সবাই আসে, তখন তারা মনে করছে যে অ্যাক্সিডেন্ট করছে বুঝি, তাই এখন আমাদেরকে ডাকতেছে। যাওয়ার পরে তাদের কাছে বিস্তারিত সব ঘটনা খুলে বলে, খুলে বলার পরে তারপর বলে যে এরকম ব্যাপার, এরকম এরকম কয় কেন ডাক্তার এরকম ডেথ সার্টিফিকেট দিল। ডাক্তার তখন রিকোয়েস্ট করছে যে ভাই আমার এরকম ভুল হয়ে গেছে, থানা পুলিশের ব্যাপার সেবার আছে, আপনারা কোনো অভিযোগ আমার উপর রাখেন না। তখন তার ওয়াইফ মানে যে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিতে পারে। এখন সে আল্লাহর রহমতে এখনো লোকটা জীবিত আছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এখন আমি উদয় ভাই আমি আমার তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি। তৃতীয় ঘটনা মানে এটা আমার ভাগ্নি আরিয়ানা তার দাদির মুখ থেকে শুনছিল। শোনার পরে ভাগিনা মানে যে ওর মামাতো ভাই যারা আছে শাবিন এবং ইফরাত সকলের সাথে শেয়ার করে প্রথমে ওরা বিশ্বাস করে না, কিন্তু পরবর্তীতে মানে যে আমার বোনের শাশুড়ির কাছে সবাই যায়, তখন উনি এই কাহিনীটা বর্ণনা করে মতো অবস্থায় বিষয়টা হলো কি, এক গ্রামে একটি এক মুরব্বী লোক সে আসে। আসার পরে সে ঘোষণা দেয় আমি মানুষের ট্রিটমেন্ট করি, অমুক করি, তুমুক করি, এন করি। তারপরে বলল যে যারা লম্পট ছেলেরা আছে তারা বলে যে ঠিক আছে, প্রেমে ব্যর্থতা এই সমস্ত সবকিছু নিয়ে ই করে আলোচনা করে। যাই হোক তারে এক জায়গা থাকার জায়গা দেয় এক ধনী লোকের এসে, কিন্তু তার আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না। সে ওখানে থাকে, হয়তো মানুষের বাড়িতে চায় চিনতে খায় বা কোথাও বিক্ষে টিকে করে ওই নিজেই রান্না করে খায়, নিজে রান্না করার এলাকায় মোটামুটি তার পরিচিত হয়ে যায়। পরিচিত হওয়ার পরে তারা লক্ষ্য করে এক থেকে ছয় মাসের বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে। মিসিংটা কি মনে করা যায়, তার লাশ শ্মশানের ওই দিকে পাওয়া যায়, তার বুকটা থাকে ফাড়া, তার মানে যে তার কলিজা থাকে না। এরকম ঘটনা দুই চার দিন পরে পরে এভাবে ঘটতেছে। এখন সবাই সন্দেহ করে যে এই বিষয়টার কারণ কি, কেন হইতেছে। তখন এলাকার লোক তখন করে কি ঠিক আছে, এরকম ঘটনা ঘটতেছে যখন, তাহলে আমরা মশাল নিয়ে আমরা গ্রাম পাহারা দেব, কার এত বড় সাহস। যা বেশ কতদিন, মোটামুটি 30 দিন হওয়ার পরে, 1 মাস হওয়ার পরে তখন বলছে যে না, এখন আর এই ধরনের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমাদের সমস্যা চলে গেছে, এখন আমরা যার যার বাড়িতে রাত্রি যাপন করতে পারি। এই অবস্থায় দেখে উনরা যে কদিন রাত্রি যাপন করছে বাড়িতে, আবার সেই একই ঘটনা ঘটে, বাচ্চা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এখন কি করা যায়, এখন করে কি, সব ওই গ্রামের যত লোক ছিল সবাইরে বলতেছে যার যার বাচ্চা নিজ দায়িত্বে রাখবেন, নিজ দায়িত্বে, এবং আপনারা সারা রাত ফলো করবেন। এবং পাশাপাশি তো আমাদের তো ডিফেন্স পার্টি, মানে গ্রামের সকলে মিলে যেরকম রাত্রি জায়গায় এসে ডাকাত চোর এদের প্রোটেকশন দেওয়ার জন্য তারা থাকে। কিন্তু হঠাৎ করে একদিন দেখে একটা লোকের 6 মাসের বাচ্চা আছে, কে যেন হঠাৎ করে থাবা দিয়ে তার বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন দৌড়াইতেছে এবং মশাল বাহিনী যত ছিল সবাই দৌড়াইতেছে, চলে যায় শ্মশানের একটা পাশে। শ্মশানের এক পাশে যায় দেখে যে ওই বাচ্চাটাকে উদ্ধার করে করা যায় এবং সঙ্গে ওই খুনিকেও পাওয়া যায়। সেই খুনি আর কেউ না, সে হচ্ছে যে এলাকায় আসছিল বিভিন্ন প্রকার কালো জাদু জানে সব সেই লোক। এখন তো এলাকার লোক তো তাকে মারিয়ে ফেলবে, প্রচুর পরিমাণে মার দেয়। কিন্তু কিছু কিছু লোকের সে উপকার করে, যেমন যুব সমাজে প্রেমের ব্যাপারে একটু সহযোগিতা করে সবকে, তারা আবার একটু বলে যে না, এই লোকটাকে এভাবে মারা ঠিক হবে না, দেশে থানা পুলিশ আছে, আপনারা থানা পুলিশের ব্যবস্থা করেন। থানা পুলিশের ব্যবস্থা করার পর পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলে নিয়ে যাওয়ার পরে তার তদবির করার মতো লোক কেউ ছিল না। এভাবে আস্তে আস্তে 1.5 বছরের মাথায় তার ফাঁসির অর্ডার হয়। ফাঁসির দিন আস্তে আস্তে গোনায় আসতেছে, তখন বলেছে 3-4 দিন আগে ফাঁসির মঞ্চটা তৈরি করতে হবে, মানে কূপের উপরে কাঠ থাকে, উনি যখন মানে যে যারা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আসামি এই সমস্ত কাজ তো তারাই করে, তারপরে তো ম্যাজিস্ট্রেট ডাক্তার এরা তো সবসময় থাকে। যাই হোক, এখন হঠাৎ করে কাঠটা সরে যায়, উনি কুয়ার নিচে পড়ে, মানে যে এতই ব্যথা পায় তার সাথে সাথে মাজা ভাঙে যায় এবং লোকজন তাকে কষ্ট করে উদ্ধার করার পরে বলতেছে যাও তুমি রেস্টে যাও, তোমার আর কিছু করতে হবে না, যাও তুমি হাসপাতালে ভর্তি থাকো। তারপরে দ্বিতীয় দিন ফাঁসির দড়ি যখন সেটিং করবে, আর এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে নিজেই গলায় দড়ি দেয়। তখন স্থানীয় যারা ছিল আরো বিভিন্ন আসামি বিভিন্ন ছিল তাকে তাড়াতাড়ি করে উদ্ধার করে, কিন্তু তাকেও সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। বিষয়টা কি, 2 দিন এরকম হইল। যাই হোক, জেলাসভা আসলো, জেলাসভা বলল যে দক্ষ লোক দরকার হ্যান ত্যান। এখন বাকি যারা ছিল বলল যে স্যার আমাদের দ্বারা সম্ভব না, আমাদের সিনিয়র যারা কয়েদি ভাই তারাই ভয় পাইছে, সুতরাং আমাদেরও জীবন আছে, আপনি এই কাজটা আমাদের দ্বারা করাইয়েন না। ঠিক আছে, যা আমি লোক আনতেছি। কিন্তু ফাঁসির একদিন বাকি, মানে যে তখন করে কি, তখন ওই জেল কর্তৃপক্ষ ওই কনডেম সেলের মধ্যে বলতেছে ভাই তোমার তো কালকে আত্মীয় স্বজন আছে, না 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 আমার দুনিয়াতে আপন জন বলতে কিচ্ছু নেই। কয়তালি তোমার তো কালকে ফাঁসি হবে, তোমার তো ফাঁসি হবে, তাই তোমার কি চাওয়ার আছে বলো, আমরা জেল কর্তৃপক্ষ তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। বললো যে তাইলে এক কাজ করবেন, এই খাসির একটা কলিজা, কাঁচা কলিজা আপনি আমাদেরকে আমাকে খাওয়াবেন। এ কথা বলার পর জেলার বললো যে এটার কত ইয়ার দাম, যাও বিচারা মৃত্যুর আগে এটা আকাঙ্ক্ষা করছে, যাও কয়েকটা কলিজা নিয়ে এসো। এমত অবস্থায় কলিজা খাওয়ার পরে পরের দিন সকালবেলা ওই পাগলকে, মানে যে এমত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, মৃত অবস্থায় পাওয়া যায়। তারপরে আঞ্জুমান মাধ্যমে তাকে দাফন করা হয়। এই ছিল উদয় ভাই আমার দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ এবং শেষ ঘটনা বলছি। আমি শুনেছি এটি আমার পোয়াত বাবার কাছে, বাবার কাছে শুনলাম, শুনছি অনেক আগের ঘটনা। মানে যে এক নৌবাহিনীর এক অফিসার ছুটিতে আসার পরে, সে এতই পরেজগার লোক ছিল, সে বলল যে এরকম ব্যাপার, গ্রামের কিছু কিছু লোক এসে উপকার করত, এর মধ্যে এক দরিদ্র লোক, তার দূর সম্পর্কের আত্মীয়, তার চাচা হয়, বলল যে চাচা কেমন আছেন, কে তো বাবা তুমি কেমন আছো হ্যান ত্যান। তখন বলল যে বাবা তাহলে এক কাজ করো, তোমার সাথে দেখা হইলো, আজকে তুমি আমাদের বাসায় বেড়াইতে যাবা এবং আমার সাথে, আজকে রাত্রে দুই চাষা বাঁচতে আজকে রাত্রে আমরা খাবো। বলছে ঠিক আছে যাইতে পারি। উনি করে কি বাজার থেকে চারটে বড় বড় ইলিশ মাছ কিনে, ইলিশ মাছ কিনে তারপরে সে দুই চাষা বাঁচতে গল্প করতে করতে যায়। তখন বাজে রাত ১১টা, খাইতে খাইতে আসার সময় সে বলে যে চাচা আমি তো চলে যেতেছি। কই না আপনি যাবেন কেন, তাহলে আমার বাসায় রাত্রি যাপন করেন, এই অবস্থায় এটা কোনো বিষয় না, আমি রাত্রে একা একা যাইতে পারবো। ঠিক আছে যাইতে পারবে, বহুত কষ্টে সে আসে। আসার পরে দেখে যে তিনটি লোক দাঁড়িয়ে রয়েছে বাজারের সামনে, বাজারের সামনে দাঁড়াই রয়েছে। এই অবস্থায় তারা বলে যে এরকম ব্যাপার, ভাইজান ভালো আছেন? বলে যে হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাদের তো চিনলাম না, যে আমাদের বাড়ি ওই গ্রামে, আমরা তিনজন একটা লাশ নিয়ে আসি, আপনি মোটামুটি পরেজগার লোক, আপনি আমাদের জানাজা পড়াবেন। বলে যে জানাজা কিভাবে পড়াবো, কই না আপনার পড়াইতে হবে। এ কথা বলার পরে সে করে কি বলে যে না আমার দ্বারা সম্ভব না। উনি ব্যাপারটা বুঝতে পারছে, অনেক ভৌতিক অভিজ্ঞতা নৌবাহিনীতে থাকা অবস্থায় সমুদ্রের মধ্যে অনেক কিছু তারা প্রত্যক্ষ করছে, যাক বলতেছে যে না আমার দ্বারা সম্ভব না, না বলছে যে তাহলে ঠিক আছে। এই লাশটা দেখেন কার, লাশটা আর কারো না, সে নৌবাহিনীর অফিসারের। এমতো অবস্থায় সে দৌড় দেয় সেনাবাহিনী, সে নৌবাহিনীর লোক, সে অবশ্যই দৌড়াইতে পারে। তখন কবরের মাছ থেকে একটা বড়ি বেরিয়ে আসে, বলল যে কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? বলল যে আমি যাচ্ছি আমার বাড়িতে, তোমাকে পিছনে কয়েকটা জিন তোমাকে তাড়া করছিল, তা তো তা কি তুমি জানো? বলল যে হ্যাঁ আমি পরে বুঝতে পারছি জিন। আমার সাথে কথা যে বলতেছ, আমি কিন্তু নিজেও একজন জিন, কিন্তু তোমার সমস্যা নাই, আমার কারণে এই সমস্ত দুষ্ট জিন কোনো প্রকার আক্রমণ করতে পারে না। যাই হোক তোমার সমস্যা নাই, তুমি বাড়ির দিকে যাও। বাড়ির দিকে যাওয়ার সময় সামনে একটা বাস ঝাড় পরে বাস ঝাড়ের উপর কাছ থেকে তিনজন লোক দাঁড়াই থাকে, বলে যে কি ব্যাপার, আপনি তো লোক সুবিধার না, আপনাকে বললাম জানাজা পড়াইতে, কিন্তু আপনি তো আমাদের সম্পর্কে সবই জানিয়ে গেছেন, আমরা জিন জাতি, কিন্তু আপনাকে তো আমরা ছাড়ব না, অনেকদিন মানুষের গোস্ত খাই না, আজকে খাবো। এ কথা বলতে বলতে উনি একটা চিৎকার দেয়। চিৎকারের পরে ওই আশপাশের যারা লোকজন ছিল একজন আসে, কয় কি ব্যাপার, রাব্বি সাহেবের জায়গা মাথায় পানি ডালে, বলে যে ভাই আমার রাত্রে এরকম এরকম ঘটনা ঘটছিল। তখন ঝাড়ফুঁক করে এবং সে বাড়িতে চলে যায়। পরবর্তীতে তার সাথে অন্য কোনো এরকম ঘটনা ঘটে নাই। যাই হোক লিসেনার, এই ছিল আমার সর্বশেষ ঘটনা। শুভরাত্রি উদয় ভাই, আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার স্টোরিগুলো শুনতে। নিশ্চয়ই আবারও কখনো দেখা হলে, কথা হলে আরো কিছু ভয়ানক স্টোরি ইনশাল্লাহ আপনার কাছ থেকে শুনে নিব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হলো মাসুদ ভাইয়ের সাথে, ভালো লাগছিল ওনার অভিজ্ঞতাগুলো শুনতে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখি কমেন্ট সেকশন কি বলছে। আজকে অনেক টেক্সট এবং অনেক বন্ধু জয়েন করেছে আমাদের সাথে, তাদের নামগুলো পড়ি। আসাদ লিখেছে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আর রনি লিখেছে আমি ভূত স্টুডিও একজন পুরনো শ্রোতা, ভালো লাগছে যে জাগো এফএম ধীরে ধীরে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, নাটোরবাসীরা নিশ্চয়ই এখন থেকে আমাদের মতো আনন্দ উপভোগ করতে পারবে। অবশ্যই চট্টগ্রাম থেকে জয়েন করেছে বন্ধু শারিকা, তিনি বলছেন আমি কলেজে পড়ি, আমার কলেজের অনেক বান্ধবীরাও তোমাদের অনুষ্ঠান শুনে। থ্যাংক ইউ সো মাচ, এই যে আপনারা স্টুডেন্টরা ছড়িয়ে দিয়েছেন জাগো এফএম এর নাম। জয়েন করেছে আশিকুর রহমান, আমার একা লাগতো, এই একাকিত্ব দূর করার জন্য ভূত স্টুডিওকে ধন্যবাদ, প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমি একা একা ভূত স্টুডিও শুনি, আমি মূলত গাজীপুরে থাকি, ধন্যবাদ বন্ধু। জায়ান লিখেছে আমাদের নরসিংদীর থেকে, তিনি বলছে ভূত স্টুডিও আমি নরসিংদী থেকে শুনি, আমার খুব ভালো লাগে। বেলাল ঢাকার মিরপুর থেকে বলছেন আমার ভালো লাগছে ভূত স্টুডিও শুনতে, আমি একদিন আসব ইনশাল্লাহ। এত দূর দূরান্ত থেকে মানুষরা আসে আর ঢাকার বন্ধুরা আসবেন এটা হয়। অ্যান্ড জয়েন করেছে আমাদের বন্ধু রাশেদের পর এমডি সাইফুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের সাথে জয়েন করেছেন বন্ধু ইমন চৌধুরী, হাই হ্যালো ইমন। জয়েন করেছে আমাদের বন্ধু তাসলিমা, কেমন আছো, তোমাকে অনেকদিন পর দেখলাম, তাই নাকি? আমি তো ভালো আছি। অ্যান্ড জয়েন করেছেন আমাদের বন্ধু মৌ, তিনি বলেছেন খুব ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, আমার একদিন ইচ্ছে আছে আসার, আমার হাজবেন্ডকে বলেছি ইনশাল্লাহ একদিন আসবো। অবশ্যই আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনই আসবেন এবং দুজনই আমাদেরকে ভৌতিক গল্প শোনাতে পারবেন। তার জন্য কি করবেন, যে কেউ এখানে আসতে চান মোবাইল ফোনটা হাতে নিবেন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাবেন 26969 এই নম্বরটিতে। আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করে নিবে, পরবর্তীতে ফোনে স্টোরিগুলো শুনতে হবে। তারপর স্টোরিগুলো শোনানোর পর টিম মেম্বাররা যদি মনে করেন যে হ্যাঁ আপনার গল্প তো খুবই ভয়ঙ্কর এবং এটা শুনতে মানুষ ইন্টারেস্ট পাবে, ওয়াই নট, আপনি থাকেন নেক্সট এপিসোড, আপনাকে নিশ্চয়ই ইনভাইট করা হবে। ওকে, তো আজকে বিদায় নেই, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, সবাই খুব খুব ভালো থাকবেন। আর একটা বিষয় একটু জাস্ট বলি, আপনারা জানেন পুরো বিশ্বে একটা অদ্ভুত সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, কোথাও যুদ্ধ চলছে, কোথাও ক্রাইসিস চলছে, সবকিছুর মধ্যে আমরাও একটা দেশ, আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় জীবনেও এবং ওভারঅল আমাদের দেশের উপরেও এটা একটা ইম্প্যাক্ট তো পড়ছে। দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে বিদ্যুতের চাহিদা থেকে শুরু করে তেলের ক্রাইসিস থেকে শুরু করে সব জায়গায় তো একটা ওভারঅল ইম্প্যাক্ট পড়ছে। এই জায়গাটায় আপনার আমার কিছু দায়িত্ব নিশ্চয়ই আছে, শুধু বললে হবে না এটা সরকারের দোষ, এটা ট্রাম্পের দোষ, এটা ইরানের এই, এটা আমেরিকার এই। আরে ভাই, দিন শেষে আপনি ব্যক্তি জীবনেও একজন মানুষ, আপনারও কিছু দায়বদ্ধতা আছে। প্রথম কথা বলতে চাই, আপনি এই ক্রাইসিস মুহূর্তে নিজে থেকে কোনো কিছু ক্রাইসিস তৈরি করবেন না। কিভাবে, আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে দয়া করে এই ক্রাইসিসের সুযোগটা নেবেন না। আপনি তেলকে সংরক্ষণ করে রাখছেন, মজুত করছেন অন্যায়ভাবে, এটা কিন্তু উচিত না। আপনার এই যে ব্যাপারগুলো করি আমরা, এটা আর কেউ না দেখুক, উপরে একজন আছেন উনি দেখেন, এবং ট্রাস্ট মি আজকে হয়তো অন্য কেউ বিপদে পড়ছে আপনার জন্য, কোনো একদিন আল্লাহ না করুক আপনি কোনো একটা বিপদে পড়ে যেতে পারেন। এই ভয়টা মনের মধ্যে রাখলে আমি শিওর কোনো মানুষ, কোনো বাবা কিংবা কোনো মা কোন রকমের এই ধরনের ভুল কাজ করবেন না, তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন, কারণ তারও সন্তান আছে, তারও পরিবার আছে, এটা একটু মাথায় রাখবেন। নাম্বার টু, ব্যক্তি জীবন থেকে আমরা যদি একটু, আমার বাসায় এই মুহূর্তে পাঁচটা রুম আছে, পাঁচটা রুমে পাঁচ দুগুণে দশটা বাতি আছে, অথচ আমরা মাত্র তিনজন মানুষ দুইটা রুমে বসে আছি, তাহলে বাকি তিনটা রুম কিংবা দুটো রুমে অযথা লাইটগুলো জ্বলছে, সেই লাইটগুলো একটু বন্ধ করে দিতে হবে, বিকজ ওটা বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। এবং এই বিদ্যুৎটা কিভাবে তৈরি হয় সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সেই ক্রাইসিসে যখন আমরা আছি, এই ক্রাইসিসে এটা আমাদের দায়িত্ব, অযথা বিদ্যুতের অপচয় রোধ করবেন। প্লিজ প্লিজ প্লিজ, তেলের ব্যাপারটাও সেম থিংস, আপনার যদি অপ্রয়োজনে যেখানে তেল ব্যবহার হচ্ছে সেটা করবেন না, এবং অক্টেন এবং ডিজেল এটাকে আপনাদের, আমরা জানি যে এই মুহূর্তে একটা মানে বড় রকমের সিচুয়েশন, বাজে সিচুয়েশনের ভিতর দিয়ে পুরো ওয়ার্ল্ড যাচ্ছে, সেখানে কেউ কাউকে দোষারোপের কোনো জায়গা নাই। এখানে আমাদেরকে নিজেদের স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে, নিজের সমাজের স্বার্থে, নিজের এলাকার স্বার্থে, সর্বোপরি নিজের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে কিন্তু যে যার জায়গা থেকে এই সময়ে একসাথে কাজ করতে হবে, এবং সেফটি ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। কিভাবে আমি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করব, সেই তৈরিটা করতে হবে। আমি আজকে লাইট জ্বালায় রাখলাম আর আগামীতে মানে এক মাস ধরে লোডশেডিং এ পড়ে থাকলাম, তাহলে কোনটা ভালো? আজকে আপনি যদি সংরক্ষণ করতে পারেন, আপনি যদি আজকে বিদ্যুৎটাকে এমন ভাবে মানে ব্যবহার করেন যাতে করে আমরা এটাকে নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে ভালো। নাকি আপনি আজকে সাত দিন আরামে থাকলেন আর নেক্সট তিন মাস আপনি লোডশেডিং এ সারাদিন ঘামলেন, সেটা ভালো হবে? এটা খুব কমন একটা বিষয়। সো অপ্রয়োজনে লাইট ব্যবহার করবেন না, অপ্রয়োজনে কোনো জিনিস ব্যবহার করবেন না, নিজেরটা একটু বোঝেন, পরিবারেরটা একটু বোঝেন, তাহলেই দেখবেন দিন শেষে দেশটাকে বাঁচাতে পারবেন। কারণ আমরা শিওর যে আমরা প্রত্যেকে আমরা নিজেকে ভালোবাসি, নিজের পরিবারকে ভালোবাসি, আমরা নিজ থেকে শুরু করলে এটার ইম্প্যাক্ট দেশে গিয়ে পড়বে। সো চলেন আজকের এই অনুষ্ঠান যারা শুনলেন সবার কাছে এইটুকুই অনুরোধ করতে চাই, ক্রাইসিস একটা সময় যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে, এই সময় আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে কিভাবে আমরা এই অবস্থা থেকে উঠতে পারি, এই অবস্থার ভেতর থেকে বেরিয়ে আসতে পারি, সেই পথটা খুঁজতে হবে। আজকের মতো উদয় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে জাগো এফএম 94.4 থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।